K-Y!
What? FM? রাত ঘড়িতে সময় 11:59 আর শুরু হয়ে গেল ভূত FM। আজকের ভূত FM-টা অনেক বেশি স্পেশাল, একটা কারণে, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে মাঝখানে গত রাত থেকে বিশেষ করে অনেক বৃষ্টি শুরু হয়েছে। পরশু রাত থেকে আকাশটা অনেক মেঘলা ছিল এবং সেদিন অনেকে হয়তো পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পাননি সেই কারণে। এবং ধীরে 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 আমার কাছে মনে হচ্ছিল যত বেশি আকাশটা মেঘলা হচ্ছিল এবং যত বেশি বৃষ্টি হচ্ছিল, আমার মনে হচ্ছে যে ওয়েদারটা ধীরে 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 ভূত FM শোনার জন্য শুক্রবারটাকে উপযোগী করে তুলছিল। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট একটু আগেও বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট এখনো রাস্তাঘাট সবকিছু ভেজা। আর অনেকেই আমি এর মধ্যেই SMS এ তারা জানিয়েছেন যে অনেকেই রওনা দিয়েছেন, দেশের বাড়িতে যাচ্ছেন, অনেকে অনেকে রাস্তায় রয়েছেন এখনো পর্যন্ত, যেহেতু কালকের দিনটাও ছুটি। সুতরাং আমার মনে হয় যে আজকের দিনটি, আজকের রাত্রি বিশেষ করে ভূত FM শোনার জন্য একদম পারফেক্ট। সো আজকে আমি বলবো যে বেস্ট হয় যদি আপনারা যারা বাসায় রয়েছেন তারা যদি আমার কথার মতন যদি শুনে যদি লাইটটা, রুমের লাইট অফ করে দেন আজকের দিনের জন্য, কারণ বাইরে বৃষ্টি এবং আজকে একদম সবকিছু প্রকৃতি আপনার সঙ্গে রয়েছে। সুতরাং আপনি আর একটু প্রকৃতিকে সাহায্য করুন, তাহলে ভূত FM-টা আরো বেশি জমে উঠবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে যে ফার্স্ট আমি যখন ইমেল পড়া স্টার্ট করব তখনই আপনারা লাইটটা অফ করে দেবেন, কতক্ষণ যতক্ষণ পারেন আর কি। একটা সময় এরকম হতো যে মানে ভয়ে এরকম একটা মানে ভয়ে কোনো ভূতের গল্প পড়ছি, সেই সময় হয়তো দেখা গেল যে লাইট জ্বালাতে ইচ্ছা মানে খুব বেশি ইচ্ছা করছে যে লাইট টাইট জ্বালিয়ে রেখেই বইটা ছুঁড়ে ফেলে দিয়ে কম্বলটা টেনে নিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু আসলে ঘুমটা তখন তারপর মনে হয় যে না, কিন্তু সামনে কি হলো, এর পরে কি হয়েছিল, এরকম জানার জন্য ইচ্ছা হতো। তো সেরকম কোনো ইচ্ছা আপনাদের থাকতেও পারে, কারণ আজকের ঘটনাগুলো অনেক বেশি ইন্টারেস্টিং আপনাদের জন্য এবং আজকের ঘটনাগুলো আপনারা অনেক বেশি এনজয় করবেন আই হোপ। যাই হোক, আমার কাছে বেশ কিছু ইমেল আছে। অভি আমাদেরকে ইমেল করেছেন, অভি পুরান ঢাকা থেকে সূত্রাপুর থেকে SMS করেছেন এবং এই প্রোগ্রামটার অনেক প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও আমাকে নিশিথিনী মিরপুর থেকে SMS করেছেন, বলেছেন ভাইয়া আমি পুরো উইক অপেক্ষা করি এই শো শোনার জন্য, ওয়েট করি ভাইয়া ভূত FM এ, ভূত FM কি উইকে দুইটা করা যায় কিনা। আচ্ছা, আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করতেই পারি, কিন্তু সবচাইতে মানে এটা ইট ডিপেন্ডস অন ইউ যে আপনারা যদি আরো বেশি ধরনের বেশি বেশি ঘটনা আমাদের পাঠান বা আপনারা যদি আরো বেশি ইনভলভ হন তাহলে অবশ্যই অবশ্যই দুই দিন কেন, 7 দিনই করা যাবে, কিন্তু আপনাদের ইনভলভমেন্ট আরো বেশি জরুরি। আমাদের ভালো ঘটনা, আপনাদের ভালো এক্সপিরিয়েন্স অনেক বেশি দরকার, সেটা সবচাইতে বেশি জরুরি। এবং আমার যেটা মনে হয় যে আপনারা যারা মানে যেটাই লিখবেন না কেন সেটা সত্যি হতে হবে, সেটা হচ্ছে প্রথম শর্ত। মৌসুমী লিখেছেন যে হাই ভাইয়া, একা একা ভূত FM শুনছি, ভয় লাগছে। পারফেক্ট, আপনি একদম পারফেক্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সুতরাং আমার মনে হয় যে জাস্ট স্টে টিউনড। সাকিব আমাকে SMS করেছেন, লিখেছেন রাসেল ভাইয়া ঢাকা থেকে খুলনা যাচ্ছি, এই তো বাড়ি যাচ্ছেন, এবং তিনি বলছেন সাথে আছে ভূত FM। তো বাসের মধ্যে যে সমস্ত দূরপাল্লার বাস হয় সেই বাসগুলোর মধ্যে একটা ব্যাপার, এমনিতে আপনাকে ভূত FM শোনার জন্য পরিবেশ তারা তৈরি করে দেয়, সেটা হচ্ছে লাইটগুলো সব অফ হয়ে যায় একটু, আর 10টার পরে দেখা যায় যে লাইটগুলো সব, 10টা ঠিক না, 8টা থেকেই দেখা যায় যে লাইট টাইট সব অফ করে দিচ্ছে। এবং মানে আমার মনে হয় যে আপনি অনেক বেশি এনজয় করবেন, এবং মনে করুন যে একটা বাস পুরোপুরি আপনি একা যাচ্ছেন কোথাও। আর সঙ্গে অবশ্য রাব্বি নামে আরো একজন রয়েছেন। যাই হোক, নীরব লিখেছেন যে ভূতেরা কি ভূত FM শোনে, ভূতেরা যদি আপনার কথা শুনতে পায় তাহলে ডেফিনেটলি তারা অবশ্যই ভূত FM-ও শুনতে পাবে। সাজিম লিখেছেন ফ্রম রাজশাহী, রাজশাহীতে বৃষ্টি হচ্ছে, আমার ঘুম আসছে বাট ভূত FM শোনার জন্য জেগে আছি, ওকে থ্যাংক ইউ সো মাচ। মিজান লিখেছেন যে ভূত, মিজান ভূত তিনি লিখেছেন যে আমিও আমার বন্ধু হোস্টেলের ছাদে বসে একসাথে ভূত FM শুনছি, ভয় পাচ্ছি তবুও শুনছি শুনছি। তিনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে লিখেছেন, ওকে থ্যাংক ইউ। আপনারা সবাই একসঙ্গে আমার মনে হয় যে অনেক বেশি এনজয় করবেন। তানভীর লিখেছেন পান্থপথ থেকে যে তিনি এবং তার 5 জন বন্ধু সেই সাথে পিঙ্কি সবাই মিলে ভূত এফএম শুনছেন এবং তিনি বলছেন যে উই আর এনজয়িং ভেরি মাচ অ্যান্ড আমরাও খুব হ্যাপি এটা জানতে পেরে যে আপনারা এনজয় করছেন। সৌরভ লিখেছেন ফ্রম মিরপুর ওয়ান, আমি রেগুলার ভূত এফএম শুনি এবং কোনোদিন আমার এস এম এস পড়া হয় না, বাট আমি পড়ে ফেলেছি আপনার এস এম এস টি, সো একেবারেই চিন্তা করার কিছু নেই, এখন থেকে এস এম এস পাঠাবেন, আরো বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। রিচি লিখেছেন নাটোর থেকে, হাই দিস ইজ মাই ফার্স্ট এস এম এস টু ভূত এফএম, আই এম ফিলিং আ লিটল অ্যাফ্রেড অ্যান্ড হ্যালো অল ঘোস্ট লাভার্স। ওকে, আমি হ্যালো বলে দিচ্ছি সবার পক্ষ থেকে যারা ভূত এফএম শুনছেন, রিচির পক্ষ থেকে বলে দিচ্ছি, আর যারা এস এম এস করতে চান তাদেরকে বলবো যে শাউট লিখবেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, টাইপ করে ফেলুন এস এইচ ও ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমি সবসময় বলি যে একটা কথা, সেটা হচ্ছে যে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকেই আমাদের ভূত এফএম আপনারা শোনেন এবং এটা খুব ভালো লাগে আমার কাছে, এবং পরবর্তীতে আপনারা সেখান থেকে খুব যত্ন করে আমাদেরকে ইমেল পাঠান। আমি আজকে সেরকম দুটা ইমেল পড়ব, একটা এসছে জাপান থেকে, একটা এসছে ইটালি থেকে, সেগুলো পড়ে থাকবে। তবে তার আগে আমি আরেকটা ঘটনায় যাব। আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন যিনি, তার নামটি এখনো দেখতে পাচ্ছি না, যাই হোক তার ঘটনা চলে যাই, তিনি লিখেছেন বেশ কিছুদিন আগে আমি আর আমার এক সহকর্মী একটি বিশেষ কাজে চট্টগ্রাম থেকে রাতের ট্রেনে ঢাকা যাচ্ছিলাম। আমরা যে কামরাটিতে উঠি সেটি ছিল বগির শেষে টয়লেটের পাশে। সেদিন ট্রেনের যাত্রী অস্বাভাবিক রকম কম ছিল, আমাদের কামরাটিতে আর দুজন অপরিচিত যাত্রী ছিল। ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ পর সবাই ঘুমাবার প্রস্তুতি নেয়। আমি রুম থেকে বেরিয়ে টয়লেট যাবার সময় লক্ষ্য করি টয়লেটের পাশে মেঝেতে এক বৃদ্ধ লোক একটি ব্যাগ নিয়ে হাঁটু মুড়ি দিয়ে মাথা নিচু করে বসে আছে। আমি অতি উৎসাহ নিয়ে তাকে জিজ্ঞাসা করি, চাচা কই যাবেন? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে মাথা উঁচু করে আমার দিকে তাকালো। দেখলাম পুরনো সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরিহিত লোকটিকে, দেখলাম থুতনির কাছে এক গোছা সাদা দাড়ি, আরও দেখলাম লোকটার চোখ, চোখটার বাম পাশের চোখটি ছিল অসম্ভব খোলা এবং ভয়ঙ্কর। লোকটি সেই ভয়ঙ্কর চোখ দিয়ে কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে অত্যন্ত বিরক্তির সুরে বলল, ঢাকা। আমি আর কথা না বাড়িয়ে টয়লেট ছেড়ে রুমে গিয়ে শুয়ে পড়ি। এলাকায় আমার ট্রেনে ঘুম আসে না, তাই বাতি নিভিয়ে দিয়ে অন্ধকারে চোখ খোলা রেখে শুয়েছিলাম। এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, এমনকি আমার সহকর্মীও, বুঝতে বাকি রইল না এরা সবাই ট্রেনে ঘুমোতে অভ্যস্ত। এভাবে কিছুটা সময় যাবার পর হঠাৎ লক্ষ্য করলাম দরজার কিছু অংশ, খোলা অংশ দিয়ে কিছু একটা দেখা যাচ্ছে। অনেকক্ষণ লক্ষ্য করার পর বুঝতে পারি জিনিসটা আর কিছুই না, একজোড়া চোখ, স্বাভাবিকের চেয়ে বড় চোখ দুটি লম্বালম্বী ভাবে আমার দিকে তাকিয়ে একটু পরপর পলক ফেলছে। কিছুটা ভয় পেলেও নিশ্চিত হওয়ার জন্য মনে সাহস এনে উঠে দাঁড়াতেই চোখগুলো চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। হ্যালুসিনেশন ভেবে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে দরজাটা ভালোভাবে লাগিয়ে আবার এসে শুয়ে পড়লাম। শোবার কিছুক্ষণের মধ্যে আমার চোখে রাজ্যের ঘুম এসে জড়ো হল। কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি, ঘুম ভাঙল একটা দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে দেখলাম অসম্ভব সুন্দর এবং নির্জন একটি জায়গায় আমি হাঁটছি, সাথে অপরিচিত একটা ছেলে। হঠাৎ দেখতে পাই দূরে একদল মানুষ আমাকে দিকে এগিয়ে আসছে। ছেলেটি আমাকে ওই মানুষগুলোকে দেখিয়ে বলল ওরা আমাকে নিতে আসছে। মানুষগুলো কাছে আসতে দেখলাম এরা সবাই বোরকা পরা মহিলা, শুধু ঘোড়াটে ভয়ঙ্কর চোখ ছাড়া তাদের কারো মুখ দেখা যাচ্ছিল না। ছেলেটি ওদের সাথে যেতে যেতে আমি জিজ্ঞেস করলাম ওরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ছেলেটি জবাব দিল ওদের দেশে। আমি প্রশ্ন করলাম ওরা কারা? ছেলেটি আমার দিকে তাকিয়ে অত্যন্ত ধীর কণ্ঠে বলল ওরা সবাই চীন। এই কথা শোনার পর সবাই আমার দিকে তাকিয়ে অত্যন্ত বিকট আর ভয়ঙ্করভাবে হাসি দেয়, সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমার ভীষণ অস্থির লাগছিল আর আমি ঘামছিলাম। নিজেকে সহজ করার জন্য পানি খেয়ে সিগারেটের প্যাকেটটা নিয়ে রুম থেকে বের হয়ে টয়লেটের পাশে দাঁড়িয়ে জানালার দিকে মুখ করে সিগারেট ধরলাম। লক্ষ্য করলাম বৃদ্ধ লোকটি আর সেখানে নেই, এবং একটু পরেই ভারী গলায় পেছন থেকে কেউ আমাকে ডাকলো। ঘুরে দাঁড়াতে দেখলাম যা তাতে আমার রক্ত হিম হয়ে গেল, আমার নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। দেখলাম আমার সামনে বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা আমার চাইতে বেশি, ভয়ঙ্কর দুই ঘোলাটে চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। মহিলাটি আমাকে প্রশ্ন করল বাথরুমটা কোথায়। আমি বুঝতে পারছিলাম না কি করব, শুধু ডান হাত প্রসারিত করে বাথরুমটা দেখি, এক দৌড়ে রুমে এসে কলিগকে ডেকে তুলি, তাকে কিছু না বলে বাথরুমের সামনে নিয়ে আসি। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ৩০ সেকেন্ডের চাইতেও কম সময়ের মধ্যে মহিলাটি উধাও, বাথরুমও খালি। আমার কলিগ বারবার জিজ্ঞাসা করার পরও ব্যাপারটি এড়িয়ে যায়। রুমে এসে বাকি রাতটুকু কাটিয়ে দিই কারণ ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিলাম না। না ঘুমিয়ে কাটিয়ে বাকি রাতটা সকালে ট্রেন থেকে নেমে যে বাসায় যাই তার সামনে ছোট্ট একটা ভিড় দেখতে পাই। একজনকে জিজ্ঞেস করতেই বলে গত রাতে এই বাড়ির একটা ছেলে মারা গেছে। ভিড় এগিয়ে গিয়ে দেখি কফিনের মধ্যে যে মৃত মানুষটি শুয়ে আছে সে আর কেউ না, গত রাত্রে স্বপ্নে দেখা সেই ছেলেটি যার মুখটি আমার কাছে এখনো জীবন্ত। আমি বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে, নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না, নিজেকে সামলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই বুঝতে পারি আমার গায়ে প্রচন্ড জ্বর, তাই কাজ শেষ না করেই আমাকে চট্টগ্রাম থেকে ফিরে আসতে হয়। 6-7 দিন আমার জ্বর ছিল, কিন্তু এই ঘটনা কাউকে বলিনি, কেননা আমার কথা বিশ্বাস করবে না। আমি নিজেও ওই ঘটনার কোন ব্যাখ্যা দাঁড় করাতে পারিনি। শরীর ভালো হবার বেশ কিছুদিন পর আমি একদিন রাত করে বাসায় ফিরছিলাম, হঠাৎ লক্ষ্য করি বাসার সামনে আধো আলোকিত একটা জায়গায় কেউ একজন বসে আছে। ভালো করে খেয়াল করে দেখি এক বৃদ্ধ লোক হাঁটু মুড়ে হাঁটু ভাঁজ করে বসে আছে এবং যার থুপড়াতে এক গোছা সাদা দাড়ি আর ঘোড়াটে চোখ ভয়ঙ্কর, সেই চোখ কঠিন দৃষ্টি, সে কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে নামটা জানাননি, নামটা জানালে খুব ভালো হতো, এইটাই ছিল তার ঘটনা। সো অনেক ইন্টারেস্টিং, এবং আমি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেক SMS ও চলে এসেছে। আমাকে SMS করেছেন মেহেদি, এবং আমাকে SMS করেছেন রিঙ্গন বাবুগঞ্জ থেকে মমতা, আমাকে SMS করেছেন মোহাম্মদপুর থেকে, তা তিনি এবং তার বোন দুজন মিলে ভূত FM শুনছেন। মৌ আমাকে SMS করেছেন, অনেক ভয় লাগছে তার তাই লিখেছেন। রমেশ আমাকে SMS করেছেন, তার এজ মাত্র 9, তিনি আমাদের সাথে রয়েছেন। ওকে, আপনার ঘুমিয়ে পড়ুন। এসএম আমির আমাকে লিখেছেন, SMS করেছেন, স্লিপিং ভূত আমাকে SMS করেছেন বাসাবো থেকে, সুমনা মিরপুর 13 থেকে আমাকে SMS করেছেন, সালমান SMS করেছেন আমাকে, এছাড়াও জীবান আমাকে SMS করেছেন, শ্রাবণ SMS করেছেন, SMS করেছেন কাজিন ফমকু কানিজ ফ্রম খুলনা, এছাড়াও মাসুদ আমাকে SMS করেছেন, আশিস ঢাকা ইউনিভার্সিটি থেকে SMS করেছেন আমাকে, বাঁধন ময়মনসিং থেকে SMS করেছেন, মাহা সাকিব দুজন মিলে আমাদের শুনছেন, এশা শুনছেন আমাদেরকে, শুনছেন আমাদেরকে কবির, মিতু, বিদ্যুৎ, তাসনিয়া ফেরদৌস, অমি, মহসিন, পিয়াল সহ আরো অনেকে, ইমরান, আরো অনেকে, অনেক 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 নাম, সেই নামগুলো নিয়ে ফিরে আসছি একটু পরেই। তবে তার আগে আমাদের সঙ্গে যারা গেস্ট রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচিত হব। আমার একদম বাম পাশে যিনি রয়েছেন, আমি শুধু আপনার নামটা জানতে চাইব একটু প্লিজ।
আমি লাভলি বলছি।
লাভলি, ওকে। সোনাবলি, আপনার জীবনে অনেক ঘটনা আছে এবং ঘটনাগুলো বেশ পুরনো, তাই না? মানে আজ থেকে কত বছর আগে হবে?
প্রায় 91 থেকে 92।
91 এ আপনি কি করতেন সেই সময়?
আমি স্টুডেন্ট ছিলাম।
আচ্ছা।
বর্তমানে সার্ভিস করি।
আচ্ছা।
স্টুডেন্ট লাইফে তখন আমি অনার্স পরীক্ষা দিলাম মাত্র।
অনেক আগের ঘটনা আসলে।
অনেক আগের, কিন্তু হঠাৎ করে আমার ছেলে দেখি যে সে কিছু একটা শুনে।
আচ্ছা।
পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা এত রাতে না ঘুমিয়ে কি শোনো? বলে কি ভূত অনুষ্ঠান শুনি FM রেডিও। পরে আমি বললাম, তুমি শুনবা? আমি বললাম যে হ্যাঁ শুনবো। তখন আমি শোনা শুরু করলাম তার সাথে একসাথে। শুনে একটা সপ্তাহ শোনার পর আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। তখন সে আমাকে বললো যে আম্মু, তোমার জীবনে কি কোনো ঘটনা আছে? তখন আমি বললাম হ্যাঁ, আমার স্টুডেন্ট লাইফে ঘটনা আছে। তখনই শুনলো। শোনার পরে সে সাথে সাথে আমার বোনের ছেলেকে জানালো যে আমার আম্মুর জীবনে এরকম ঘটনা আছে। তখন দুইজনে মিলে আমাকে ফোন করলো। ফোন করে দুজনে মিলে শুনতে চাইলো ঘটনাটা কি। তখন তাদেরকে জানালাম। জানানোর পরে বলে কি আমরা তাহলে মেইল করি। আমি বলছি না, এখনই মেইল করো না, কিন্তু তারা মেইল করে দিল।
আচ্ছা।
দুজনে আলাপ করে মেইল করে দিল।
ওকে।
করার পরেই পরে রেসপন্স পেলাম আপনাদের।
জি।
তারপরে চলে আসা এখানে।
ওকে, থ্যাংক ইউ। অনেক কষ্ট করে আসতে হয়েছে, যেহেতু আপনি সার্ভিস করেন সুতরাং আপনার অনেক ব্যস্ততার পরে আপনি এসেছেন, থ্যাংক ইউ এই জন্য। আমরা ঘটনায় চলে যাই তাহলে। এখন ঘটনাটা কোথায় ঘটেছিল?
ঘটনাটা তখন আমার বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করতেন, এলপিআর এ মাত্র গেলেন, উত্তরখানে বাড়ি করা শুরু করলেন ওখানে। বাড়িটা শেষ হলো 90-তে, আমরা 90-তে উঠে গেলাম। 91-এ আমি অনার্স পরীক্ষা দিই। তখন অনার্স পরীক্ষার পরপরই ওই বাড়িতে দেখা গেছে আমরা পাঁচ কাঠা জায়গার উপর আব্বা একতলা বিল্ডিংটা তখন মাত্র শেষ করলো, আর পাশে একটা উঠানের মতো জায়গা ছিল সামনে, সেখানে গাছগাছালি কিছু লাগানো হলো, ফুলের গাছ, তারপরে কিছু তরি তরকারি গাছ, আম গাছ, এগুলো কিছু লাগানো হলো। আর একটা অংশ ছিল, ওটা জাস্ট যেন আমরা ওই মেইন গেট দিয়ে হেঁটে যেন ভালোভাবে আসতে পারি বাড়ি পর্যন্ত, ওখানে একটা পাকা জায়গা করে দেওয়া হয়। তো প্রায় উত্তরখান এলাকায় কারেন্ট চলে যায়। ওই ওই জায়গাটা অত উন্নত ছিল না সেই সময়। বাড়িঘর বলতে ওই লোকাল যারা ছিলেন তাদেরই বাড়ি ঘর ছিল, আর অল্প অল্প কিছু ফ্যামিলি বা বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লোকজনই ওখানে বেশি বাড়ি করা শুরু করে। পরবর্তীতে দেখা গেছে একদিন হঠাৎ করে কারেন্ট গেল। কারেন্ট যাওয়ার পরে আমি আমার আব্বা আম্মা আমার একটা কাজিন আমরা মিলে একসাথে ওই উঠানটার মধ্যে একটা পাটি বিছিয়ে বসে আছি, কেউ শুয়ে আছে, গল্প করছি। গল্প করতে করতে তখন হয়তো বা রাত 8:30 কি 9 এরকম বাজে, তখন হঠাৎ করে দেখলাম অনেকগুলো ঢিল পড়া শুরু হলো এবং সেই ঢিলগুলো ছাদেও পড়া শুরু হলো এবং যে ওয়ালটা আছে সে ওয়ালের গায়ে অনেক ঢিল পড়লো। পড়ার সাথে সাথে আমরা সবাই চিৎকার করে বললাম কে ঢিল মারছে, কে ঢিল মারছে। তখন আমার আব্বা উঠে দৌড়ে গিয়ে গেটটা খুললো, খুলে দেখতে গেল যে বাইরে কোনো ছেলেরা ঢিল মারছে কিনা, পরে দেখলো যে কেউ মারছে না। পরে চলে আসা হলো, চলে আসা হলো পরে একটু পরে কারেন্ট আসলো, আসার পরেই পরে আমরা ঢিলগুলা খোঁজা শুরু করলাম যে ঢিল যেত পড়লো ঢিলগুলা কোথায়, বড় বড় ঢিল, কিন্তু আমরা কোনো ঢিলই খুঁজে পেলাম না।
এবং আপনারা মানে সবাই একসাথে
শব্দ সবাই পেয়েছি, আমরা চারজন ছিলাম, চারজন সবাই একসাথে ঢিলের শব্দটা পেলাম এবং মনে অনুভব করলাম যে পড়ছে, শব্দ হচ্ছে, নিচে পড়ছে, উপরে পড়ছে এবং শব্দ হচ্ছে, এরকম একটা শব্দ পেলাম। পরবর্তীতে আর আমরা কিছু দেখলাম না কিন্তু কোনো ঢিলও খুঁজে পেলাম না, এরকম একটা ঘটনা। আর তার কিছুদিন পরে আবার একটা ঘটনা ঘটেছে, আমি তখন পড়ছি, একটা ওয়াল ঘেঁষা একটা রুম ছিল আমাদের, ওই রুমটাতে নিরিবিলি একটা রুম, ওই রুমে মাঝে মাঝে আমি পড়তে চলে যেতাম। তো ওখানে বসে পড়ছি, পড়তে পড়তে হঠাৎ করে আবার তখন কারেন্ট ছিল বাসায়, হঠাৎ করে আবার মনে হলো যে মাটির অনেকগুলো গুঁড়ো একসাথে জানলা দিয়ে এসে আমার গায়ে পড়লো। পড়ার পর আমি চিৎকার দিয়ে উঠলাম যে কে ঢিল মারছে, তখন কোনো শব্দ শুনলাম না, দৌড়ে মায়ের কাছে চলে গেলাম। পরে মা এসে আবার ওই রুমে ব্যাক করলাম, ব্যাক করে এসে খুঁজলাম যে এতগুলো মাটির গুঁড়া যে আমার গায়ে পড়লো, নিশ্চয় আমার বইয়ের উপর টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কিছুই পেলাম না। বুঝতে পারিনি যে এটা যে আসলে অন্যরকম কোন ঘটনা হতে পারে না, কিন্তু যখন পরবর্তীতে চিন্তা করলাম যে আমি কেন মাটির গুঁড়াগুলো পেলাম না, তখনই মনে হলো যে অদৃশ্য কিছু হয়তো আছে।
জি, মানে একই ঘটনা দুইবার ঘটলো আপনার সাথে। ইনফ্যাক্ট কত বছরের ডিস্টেন্সে?
91 থেকে 92,
মানে আবার পরের বছরে আপনার এরকম একটা ঘটনা ঘটলো।
ঘটনা ঘটলো মানে মনে হলো যে পরপরই অনেক ঘটনা এরকম ঘটতেছে, বা অনেক সময় দেখা যেত ছাদে অনেক শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু ওই আমরা তখন বয়সে কম ছিল বলে আম্মারা আমাদেরকে পাত্তা দিত না, নিজেরা কিন্তু চিন্তিত ছিল যে কি ঘটছে, কিন্তু আমাদেরকে বলতো যে না হয়তো পাড়ার ছেলেরা এরকম করছে। যাই হোক, পরে পরবর্তীতে দেখা গেছে যে একটু হুজুর ডেকে হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কেন এরকম হলো, তখন বলল যে যেহেতু এলাকাটার মধ্যে বসতি সেই রকম ছিল না, এখানে আবার গাছও ছিল, কিছু গাছও কেটে ফেলা হয়েছে বাড়ি করতে গিয়ে। আবার আমাদের বাড়ির সামনে আবার একটা তাল গাছ ছিল, ওই তাল গাছটা এখনো আছে। তো পরবর্তীতে হুজুররা বলল যে এখানে ওদের বসতি ছিল, তো এখন সম্ভবত আপনারা বাড়ি করাতে ওদের একটা ব্যাঘাত ঘটে গেছে, ব্যাঘাত ঘটাতে এখন ওরা বিরক্ত, এই জন্য হয়তো আপনাদেরকে ঢিল মারতেছে। যাই হোক, পরবর্তীতে ওখানে আবার ওনারা দোয়া দুরুস পড়ে যে ঘর বাঁধাই করে সেটা করে দিল। এরপরে আস্তে আস্তে ওই ব্যাপারগুলো মনে হলো যেন কমে গেছে। তারপরও আরেকদিন আমার জীবনে একটা ঘটনা ঘটলো, সেটা হলো আমি ঘুমিয়ে আছি দুপুরবেলা, তখন মাস্টার্স পরীক্ষা দেইনি, ঘুমিয়ে আছি দুপুরে 2:30 থেকে 3:30 মধ্যে হবে ঘটনাটা। ঘুমের মধ্যে মনে হচ্ছে আমার ঘুমটা খুব শান্তির একটা ঘুম, একটা পিসফুল একটা ঘুম। ঘুমের মধ্যে মনে হলো নাকে একটা সুগন্ধি লাগছে আমার, আমি সুগন্ধিটা নিচ্ছি, নিতে নিতে হঠাৎ করে একটা চোখটা খুললাম। খোলার পরে আমার মনে হলো যে সাদা একটা আলখেল্লা পরা লম্বা, অনেক হাইট লম্বা একজন লোক আমার খাটের থেকে নেমে পাশেই জানালাটা ওপেন ছিল, সে জানলা দিয়ে হেঁটে বাইরে চলে গেল। আমি এটা দেখে দৌড়ে আমি সে জানলার কাছে চলে গেলাম, চলে গিয়ে বললাম যে কে কে করে কয়েকবার ডাকলাম এবং আশেপাশে তাকালাম, কিন্তু আমি কিছুই দেখলাম না। কিন্তু সেই সুগন্ধিটা রয়ে গেল অনেকক্ষণ পর্যন্ত, যেটা কিনা আর কেউ উপলব্ধি করেনি, শুধু আমি উপলব্ধি করলাম।
ওকে, এবং আপনি দেখতে পেয়েছিলেন নিজের চোখে?
নিজের চোখে দেখছি, যার কারণে মানে ভূত বলে তো আসলে মানুষ বিশ্বাস করে না, কিন্তু নিজের চোখে দেখা অনেক কিছু এটা এখনো ভুলতে পারি না এবং এখনো মনে আছে আমার।
এই যে এতদিন হয়ে গেছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, তারপরেও এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো এই সময় এসে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আসলে কি মানে কি ব্যাপারগুলো কি ছিল?
যেহেতু ঘটনাটা সত্যি আমি নিজের চোখে দেখেছি, সেহেতু আমার মনে হচ্ছে যে আসলে এইরকম কিছু একটা থাকতে পারে আমার অভিজ্ঞতার আলোকে বলে। যদিও এখন হয়তো অনেকে বলবে যে শিক্ষিত মানুষ এগুলো বিশ্বাস করে না, কিন্তু আমার কাছে মনে হয় যারাই দেখেছে গল্প শোনা না, যারাই চোখে দেখেছে বা অনুভব করেছে ব্যাপারগুলোকে, তাহলে নিশ্চয়ই তারা বলবে যে না এরকম কিছু ঘটতে পারে।
অবশ্যই। আর কোন ঘটনা?
আর একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি ক্লাস 7 কি 8 এ পড়ি, সেটা মিরপুর অরিজিনাল 10 এ আমার নানার বাড়ি, ওখানে আমরা বেড়াতে গিয়েছিলাম। প্রায় পরীক্ষা শেষ হলে বেড়াতে যেতাম, গিয়ে এক সপ্তাহ 15 দিন থেকে আসতাম। তো সেদিনও ওই নানার বাড়িতে নানি সহ আরো আত্মীয় স্বজনরা, ওখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, তো ওনারা বেড়াতে গেল, আমি আর আমার আন্টি দুজনে বসে বসে আছি আর নানা বেড়াচ্ছিল। তো হঠাৎ করে কারেন্ট চলে গেল, আমরা ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিলাম, কারেন্ট চলে যাওয়ার পর ওখানেই বসে আছি, হঠাৎ করে অনুভব করলাম যে দোতলা বাড়িটা দোতলা ছিল, আমরা নিস্তলায় গেলাম, তো নিস্তলা থেকেই শুনতে পেলাম যে হঠাৎ করে সিঁড়ি দিয়ে কেউ একজন উঠছে এবং খুব শব্দ হচ্ছে এবং চুড়ির একটা শব্দ, চুড়ির অনেক রিঞ্ঝিন রিঞ্ঝিন একটা শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে, যে কেউ একজন সিঁড়ি দিয়ে উঠছে আর চুড়ির শব্দটা শোনা যাচ্ছে। তখন দুজনেই ভয় পেয়ে গেলাম, দুজনেই শুনলাম, আমি আমার আন্টি দুজনেই শুনলাম। তারপরে ভয়ে ওখানেই বসে থাকলাম, নড়লাম না। কাজের লোকদের বলা হলো যে মোমবাতি চালানোর জন্য বা হারিকেন চালানোর জন্য। একটু পরে নানা ভাইয়ের নেমে আসলো, আসার পর নানা ভাইকে বললাম যে আমরা এইরকম শব্দ শুনলাম, দুজনে খুব ভয় পাচ্ছি, মনে হলো যেন কিছু একটা। তখন উনি বললো কি যে না কিছু থাকার প্রশ্ন আসে না, আমি উপরে গিয়েছিলাম, আমি উপরে পানির ট্যাঙ্কি চেক করতে গিয়েছিলাম যে পানি আছে কিনা, তাহলে বুঝলাম যে আপনার না হয় পায়ের শব্দ হলো, কিন্তু চুড়ির শব্দটা কোত্থেকে আসলো। তা এখন নানা ভাই বলেন আমার ঘড়ির শব্দ, কিন্তু ঘড়ির তো এরকম চুড়ির মতো শব্দ হওয়ার কথা, জাস্ট আমাদেরকে হয়তো আমরা যেন ভয় না পাই
সেজন্য সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো
এই ধরনের কথা বলেছিলেন। কারেন্টটা আসলো, কারেন্ট আসার পরে বারান্দা আমাদের রুমের লাইট চলছে, বারান্দার লাইট অফ, সব দুজনে বসে বসে আবার টিভি দেখা শুরু করলাম। টিভি দেখতে দেখতে হঠাৎ করে আবার সেই চুড়ির শব্দ, এবং আমার কাছে মনে হলো যে জানলা দিয়ে দেখতে পেলাম যে সাদা শাড়ি পরা কেউ একজন জানলা দিয়ে হয়তো আমাদেরকে দেখছে। এটা দেখার পরে আমি আমার আন্টিকে বললাম কি কিছু একটা ওখানে আছে, বলেই দুজন দৌড় দিয়ে শুরু করলাম যে বারান্দায় যাব, গিয়ে দেখব যে কে ওখানে। তখন দৌড়ে বারান্দার সুইচ অন করা হলো, অন করে বারান্দা যেতে যেতে আর কাউকে দেখলাম না, কিন্তু চুড়ির যে একটা শব্দ সেটা শুনতে পেলাম, এবং স্পষ্ট মনে আছে যে একজন বেশি বয়সী হবে না, 15-20 বছর বয়সী একটা মেয়ে সাদা শাড়ি পরা, সে দৌড়ে জানলা দিয়ে দেখলো, প্রথম দেখেই যখন আমরা দৌড় দিলাম তখন সেও আমাদের সাথে সাথে দৌড়ে উধা হয়ে গেল, কিন্তু চুড়ির শব্দটা আমরা শুনলাম স্পষ্ট। এখন তখন নানা ভাই বললো না তোমরা ভুল কিছু দেখছো, টিভির কোনো অনুষ্ঠান দেখতে গিয়ে তোমরা কোনো কিছু কল্পনা করছো সেই জন্য, কিন্তু ঠিক আছে কল্পনা করলে না হয় কিছু একটা দেখলাম, কিন্তু চুরির শব্দগুলো কানে এখনো বাজে।
আচ্ছা, এতো অনেকদিন হয়ে গেছে সেই মানে 91 সালের ঘটনা বললেন, প্রায় 20 বছর আগের ঘটনা, কিন্তু এখন সেই জায়গায় অনেক বেশি বসতি হয়ে গেছে,
অনেক বসতি,
কোন সমস্যা এখন হয় কি? এখন কোন সমস্যা
এখন সেই রকম, কারণ আমি তো এখন আর গিয়ে ওখানে থাকা হয় না। তবে আমার মার কাছে কিছুদিন আগে শুনলাম যে হঠাৎ করে রাতের বেলা কেউ হয়তো রাত্রে 3-3:30 এরকম, তখন নাকি শুনলো যে গেটে কেউ আওয়াজ দিচ্ছে, আওয়াজ দিয়ে বলছে আম্মু আম্মু গেটটা খোলো গেটটা খোলো। আমার মা কান খুব সজাগ করে শুনতে থাকলো যে কে ডাকছে, কিন্তু উঠলো না, কারণ এরকম প্রায় রাতের বেলা আমরা শুনতাম যে কেউ হয়তো গেটে আওয়াজ দিচ্ছে বা ছাদে হাঁটতেছে, কথা শোনা যায়, তবে সেটা আগের মতো অত বেশি না, এখন কম। এই ঘটনাটা আমার মা বললো আমাকে, যেরকম আমি শুনলাম, বাসায় আমার ভাইয়ের বউ ছিল, ভাবি ছিল, আমার ভাই ছিল, কিন্তু তারা শুনে নাই, তারা শুনে নাই, আমার মাই শুধু শুনলো যে আম্মু আম্মু গেটটা খোলো গেটটা খোলো, অনেকক্ষণ, প্রায় 5 মিনিটের মতো এরকম অনেকক্ষণ গেট পিটালো, পিটাইতে পিটাইতে পরে পরে আস্তে থেমে গেল,
থেমে গেছিল। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে অনেক ঘটনা বলার জন্য, এবং অনেক ভালো হয়েছে, অনেকেই বলছেন যে অনেক এনজয় করছেন, সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর কামিং। আর এই সাথে আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকগুলো SMS আমার কাছে চলে এসছে, এবং আমাকে SMS করেছেন আবির মাহমুদ তন্ময় ফ্রম রাজশাহী, আমাকে SMS করেছেন সাইফুল খান, এছাড়া আমাকে সায়েন্টিস্ট ভূত SMS করেছেন, ফিদা SMS করেছেন, আমাকে অনামিকা SMS করেছেন, ইস্তিয়াক SMS করেছেন, আরাফাত রাজশাহী থেকে ঢাকায় আসছেন ট্রেনে করে, সো আমাদের ট্রেনেও কিন্তু ঘটনা আছে, সেগুলো আমরা একে একে শুনব, মানে ইনফ্যাক্ট প্রথম ঘটনায় ইনফ্যাক্ট ট্রেন নিয়েছিল, তাই না? সো আমার মনে হয় যে অনেকে অনেক বেশি এনজয় করছেন। যারা SMS করতে চান তাদেরকে আমি বলবো যে SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আর সেই সাথে SMS এর মাধ্যমে আপনি ইচ্ছা করলে ছোট্ট করে কোনো ঘটনা, আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আপনি শেয়ার করতে পারেন। আমাদের ঘটনা যেগুলো আমরা এখানে আমাদের সাথে এসে আমাদের গেস্টরা বলছেন, সে সমস্ত ঘটনা আপনার কেমন লাগছে বা কোন ধরনের ঘটনা আপনার শুনতে ইচ্ছে করে সেগুলো জানিয়ে আমাদের SMS করতে পারেন, কারণ আপনাদের SMS গুলো আমাদের কাছে মহামূল্যবান এবং সেই SMS গুলো থেকে আমরা বুঝতে পারি আসলে যে আপনারা কোন ধরনের ঘটনা শুনতে চাইছেন। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। সো কি নাম আপনার?
হাজি সোনার, আই এম মুন্না ফ্রম লক্ষ্মী বাজার, আই পাস মাই এসএসসি এক্সাম দিস ইয়ার ফ্রম কমিউনিটি গভর্নমেন্ট কলেজ।
ওকে, সো আপনার ঘটনাটা একটু আমাকে বলেন।
আমার ঘটনা, ইট ওয়াজ 1998 যখন মানে বন্যা হয়েছিল, 1998 সালের বন্যা। তখন আমাদের মানে ঢাকা থেকে বিক্রমপুর রোডে, বিক্রমপুর হাইওয়েতে আমাদের বাস চলতো। তো আমার বাবার দুটো বাস ছিল রোডে।
আচ্ছা,
তো বাসের মানে ডেইলি বাস রোডে চলার পরে মানে বাসে যদি কোনো সমস্যা দেখা দিত, তো এই সমস্যা রাত্রেবেলা সলভ করতে হতো, কারণ পরের দিন আবার রোডে গাড়ি চালাতে হবে। তো আমার বাবা এই কারণে মানে প্রায় সময় ডেইলি মানে প্রায় রাতেই মানে রাত্রে বাসায় আসতে অনেক লেট হতো। তো রাত্রেবেলায় তেমন একদিন মানে বাবা গাড়িতে গাড়ি কাজ করানোর জন্য তো মানে অনেক লেট করে বাসায় আসে, তো প্রায় 12:30 বেজে যায় গাড়ির কাজ শেষ হতে। তখন মানে গাড়ির হেল্পার কন্ট্যাক্ট দেওয়া বাবাকে বলে যে আপনার অনেক দেরি হয়ে গেছে, তো আপনি গাড়িতে থাকেন, কালকে সকালে চলে যান। তো তখন তো মোবাইল ছিল না, সো বাবা বলে না বাসায় টেনশন করবে, আমি যখন ছোট ছিলাম আমার মা বাসায়, তো বাবা চলে আসার জন্য রওনা দেয়। তো আমাদের মানে বাস স্ট্যান্ডটা ছিল বাসার কাছাকাছি, কিন্তু তখন বন্যা একটা রোড ছিল শিমুলিয়া ভাঙ্গা, তো লোকজন থানাতে পড়েছে এটা। তো রোডটা ভেঙে যাওয়ার ফলে মানে বাস স্ট্যান্ডটা মানে এটা আমাদের বাসা থেকে অনেক দূরে করা হয় মানে মাওয়ার ঘাটের এখানে। তো তখন বাস স্ট্যান্ড ওখানে থাকায় ওখান থেকে বাবার বাসা আসতে প্রায় ওখান থেকে প্রায় 12 কিলোমিটারের মতন মানে দূর আমাদের বাসা থেকে। তো বাবা যখন আসতেছে মানে হেঁটে দিয়ে আসতেছে রাস্তা দিয়ে, তো বাবা অনেক ভয় পাচ্ছে যে অনেক এত রাত করে বাসা যাচ্ছে, তারপর একটু ভয় লাগতেছে। তো আমাদের ওখানে একটা কবরস্থান আছে, সাত ভাড়া কবরস্থান বলে সবাই। তো বাবা প্রায় কাছাকাছি চলে যখন আসে তখন মানে বাবা দেখে যে মানে রোড দিয়ে একটা লোক ওদিকে যাচ্ছে। তো বাবা মানে ভাবে যে হয়তো বা তিনি রাত্র করে কোথাও লোকটা যাইতেছে ওদিকে। পরবর্তীতে আমার বাবা হাঁপতে হাঁপতে তার সাথে একটু পরিচয় হয়, তার সাথে কথা বলে। তো লোকটা বলে যে ওদিকে আমিও ওদিকে যাচ্ছি, আপনি ওদিকে যাচ্ছেন তাহলে একসাথে চলেন যাই। তো বাবা একটু সাহস পেল যে মানে একসাথে দুজন যেতে পারবো। তো একসাথে হাঁপতে হাঁপতে আসতেছে, তো আসার পরে এই কবরস্থানের সামনাসামনি আসার পরে তো আসলো, দেখলো যেখানে অনেক আলো জ্বলতেছে মানে হয়তো বা কাউকে কবর দিতেছে, অনেক আলো ঠালো নিয়ে আসছে।
সব গ্রামের লোকজন সব হাঁচাক বা এরকম ধরনের।
তো আমাদের ওখানে মানে বন্যা যতদিন ছিল, যে কয়েকবার বন্যা ছিল ততদিন একটা জিনিস হয়েছে কি, মানুষ মারা গেলে রাত্রগুলো লাশ আর ওদিকে রাখতো না, কারণ তখন গ্রামের বাড়ি যে উঠানগুলো ছিল উঠান তো পানিতে মানে ডুবে যাওয়ার ফলে ওই মানে রোদের উপরে এনে লাশ দেখা যায়, সারা রাত্র বর্ষার দিন ছিল আবার। তো লাশ আর দেরি না করে পরের দিন সকালের জন্য ওয়েট না করে দেখা গেল সেদিন রাত্রে কবর দেওয়ার জন্য নিয়ে আসছে, মানে ওইখানে গ্রামে হুজুর দেখা জানা যায় কোন রকম নিজেরা নিজেরা দিয়ে তো কবর দেওয়ার জন্য আনছে। তো লোকটা বলতেছি কি আমার বাবাকে যে তাহলে চলেন ভাই আপনার মানে আমার রাস্তার পাশে আবার ট্রাক রাখা ছিল। তো তারা বুঝলো যে আমার বাবা এবং লোকটা বুঝলো যে হয়তো ট্রাকে করে লাশটাকে আনা হয়েছে। তো লোকটা বলতেছে চলেন কবরের স্থানে যাই, যা দেখি কেউ মারা গেছে, হয়তো আপনাদের গ্রাম আমাদের ওদিকে গ্রামের পাশাপাশি কেউ মারা গেছে, তো এখান থেকে একসাথে যাওয়া যাবে, ট্রাকে করে আমরা চলে যেতে পারবো এত দূরে। তো বাবা বলে এত এখন কবরস্থানে ঢুকবো, তো রাস্তার পাশেই যেহেতু কবরস্থানটা ছিল, তো কবরস্থানটা হচ্ছে মানে মেইন রোড থেকে একটা সাব রোড, ওই রোড দিয়ে একটু হাঁটলে তারপরে ওই কবরস্থানে যাওয়া যায়। তো কবরস্থানে আব্বু বলে ঠিক আছে চলো যাই, হয়তো পরিচিত কি হবে পাশের গ্রামে যেহেতু মারা গেছে লোকটা বলতেছে। তো মানে কবরস্থান একটু হেঁটে আসলো, অনেক আলো যেহেতু জ্বলতেছিল, মানুষজন ছিল অনেক, মুরব্বীরা ছিল। তবে মানে মানে কবরস্থানে গেটের ভিতরে ঢোকার আগে তো যেটা স্বাভাবিক উজু করে ঢুকতে হয়, তো তখন বর্ষা ছিল, রোডের দুই পাশে পানি ছিল, তো ওইখানে একটা ঘাটলার মতো গড়ে ছিল উজু মানে কবরস্থানের গেটের সামনে। তো ঘাটলার
কবরস্থানটা নিশ্চয়ই উঁচু
উঁচু জায়গা ছিল, কবর গ্রামের উঁচু উঁচু জায়গায় হয়ে থাকে, তো পানি ওঠানে কবরস্থানে। তো রাস্তা ডুবে নেই, তো রাস্তার পাশে ঘাটলাতে আমার বাবা মানে উজু করবে, লোকটা উজু করবে, তো আব্বু আগে নামে। তো ঘাটলার তো ছোট, দুজন লোক একসাথে ঘাটলে উঠলে স্বাভাবিক ওঠা যায় না। তো আব্বু আগে উজু করলো, উজু করে দাঁড়ালো মানে রোডে উঠে, আবার লোকটা উজু করার জন্য নামলো। তো আব্বু ভাবলো যে লোকটা উজু করতেছে, তো আমি কবরের ভিতরে ঢুকে যাই, কবরস্থানে যাই আর দেখি কে মারা গেছে, লোকগুলোর সাথে কথা বলি মুরব্বীদের সাথে। তো আব্বু ভিতরে চলে আসে, কবরস্থানে লোকটা ওদিকে উজু করতে থাকে। তো আসার পরে দেখলো যে মানে লাশটাকে এখন কবরস্থানে নামানো হবে কবরের ভিতর। তো সে আব্বু বললো যে কোন গ্রামে মারা গেছে, তো স্যার বললো যে এই গ্রামে মারা গেছে। আব্বু বললো আমি উত্তর দিকে থাকি ভাই, তো ঠিক আছে দেখতে আসলাম আপনাদের। তো তারা যখন স্বাভাবিক যেটা নিয়ম যে লাশ কবরে নামানোর আগে একবার তার আত্মীয় স্বজনকে মানে ফেস দেখানো হয় মানে কি, তো সেইবারে যখন মানে সেইবারের মতো যখন ফেসটা খোলা হয় লাশের ডেড বডির, তখন আবু যেটা দেখলো যে মানে যে ডেডবডিটা এখন মানে কবরে নামানো হবে সেই আব্বুর সাথে যে লোকটা ছিল এতক্ষণ যে আব্বুকে মানে কবরস্থান নিয়ে বলে রিকোয়েস্ট করে যে আসেন চলেন সঙ্গ দিয়েছিল
জানাজা পড়ার জন্য,
হ্যাঁ হ্যাঁ, তো সেই লোকটাই এই ডেডবডিটা। তো আব্বু তখন অবাক হয়ে যায় যে আমি কার সাথে ছিলাম, এতক্ষণ কে আমার সাথে আসলো। তো আব্বু ঘুরে সাথে সাথে আবার ওই মানে ঘাটলাপাড়ের ওদিকে তাকায় যে দেখে লোকটা কই, মানে দূর থেকে বুঝে যাচ্ছিল। তারপর আব্বু যেটা বুঝতে পারে যে আসলে এখানে কোনো লোকই নাই। তো আব্বু পুরো অবাক হয়ে যায়, তখন আব্বু আর কাউকে কিছু বলে না যে তাদের ডেডবডির সামনে যদি তাদের এরকম কিছু বলি তাদের সিনক্রেট হবে, তারা কষ্ট পাবে যে আমাদের ডেডবডি নিয়ে কি বলতেছে, মানে সবাই সিনক্রেট হবে। তো আব্বু আর কিছু বলে না, কবর দেওয়ার পরে সবাই স্বাভাবিক তো চলে আসে, আব্বু তাদের সাথে চলে আসে। তো মানে গাড়িতে যখন আবার ওই যে খাটটা খালি খাট ঠাট নিয়ে মানে গাড়িতে ট্রাকের উপর উঠে সব মুড়িগুলা চলে আসে, তো আব্বু মানে ওনাদের সাথে, যেহেতু আমাদের গ্রামের পাশের গ্রাম, সো আব্বু ওনাদের সাথে এত দূরে ট্রাকে করে চলে আসে। তো আব্বু আর তাদের কাউকে কিছু বলে নাই, পরবর্তীতে আমাদের বাসায় আসে আমাদের সবাইকে বলে। তো যখন মানে আমাকে আরো আগে বলছিল বাবা, তবে মানে এখন যেমন আমি রেডিও ভর্তি এই অনুষ্ঠানের মাধ্যমে এটা সবার সাথে
শেয়ার করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে এখনো অনেকগুলো SMS রয়েছে। আকাশ আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের স্বাধীন SMS করেছেন, আজকে তিনি অনেক এনজয় করছেন শো সেটা জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাকে মোহাম্মদ রাসেল SMS করেছেন, আমাকে SMS করেছেন দিবার ঢাকা থেকে, হাবিব মিরপুর থেকে SMS করেছেন, এছাড়াও তিনি হচ্ছে লঞ্চে করে বাড়ি যাচ্ছেন এবং সাথে রয়েছে রেডিও ভর্তি, জাহিদ, হৃদয়, রাজীব, আমরা সবাই ভূত FM শুনছি, থ্যাংক ইউ। ডক্টর আরাফাত তিনি আমাদের SMS করেছেন, মগবাজারে তিনি ডিউটি করছেন এবং FM শুনছেন। দীপ আমাদের SMS করেছেন ঢাকা থেকে, প্লিজ SMSটা পড়ো, আমি SMSটা পড়ে ফেলেছি। এবং আমাকে SMS করেছেন মিস্ট খুলনা থেকে, এবং আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাগর চুকুয়েন্স SMS করেছেন, আমাকে আওয়াজ SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাকে নওরিন, শামীম SMS করেছেন, হেলাল সহ আরো অনেকে। আর একটা ঘটনা আমি বলি, সেটা হচ্ছে যে অনেক অনেক ঘটনা আমাদের সাথে এখনো রয়েছে, যে ঘটনাগুলো সাধারণত যারা রাত্রেবেলায় বাথরুমে যেতে ভয় পান তারা আজকে রাত্রেবেলায় বাথরুমে যাওয়ার নামও ভুলে যাবেন, বাথরুমে যেতে চাইবেন না, কারণ বাথরুমে কি কি ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আমরা আজকে শোতে এই নিয়ে কিছু ঘটনা থাকবে আমাদের। এছাড়াও আমরা একটু আগে বলছিলাম যে দেশের বাইরে থেকে যে সমস্ত ইমেলগুলো আসে সেইরকম একটা ইমেল পেয়েছি আমরা, যে ইমেলটি খুবই 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 অন্যরকমের একটু ঘটনা, সেই ইমেলটাও আমি আপনাদেরকে জানাবো, সেই ইমেলের ঘটনাটা। সো স্টে টিউন অ্যান্ড ফিরে আসছি একটু পরে। যারা SMS করছেন তাদেরকে আরো একবার নিয়মটি বলে যাই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেল করতে চান তারা লিখুন ভূত FM হুইচ ইজ BHOOTFM@radiofurti.fm, এখানে ইমেল করতে পারেন এবং ইমেলের সাথে অবশ্যই নাম ঠিকানা এবং আপনাকে ফোন করলে পাওয়া যায় এমন একটি ফোন নাম্বার দিতে ভুলবেন না। চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে এবং ব্রেকের পরে ফিরে আসছি আবার আপনাদের সাথে ভূত FM এ। রাইট, শুনছেন সবসময় রেডিও ভর্তি, সাথে আছে রাসেল, চলছে ভূত FM, ঘড়িতে সময় 12:37, অনেক রাত। আর এই অনেক রাতে জমে উঠেছে ভূত FM আরো বেশি, এবং সেই সাথে আমরা সাথেই আছি রেডিও ভর্তি নিয়ে আপনাদের পাশে। আর আজকের দিনটি আমি প্রথমেই বলেছিলাম যে অনেক 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 বেশি পারফেক্ট একটা রাত আজকের রাত্রি ভূত FM শোনার জন্য, কারণ বাইরে বৃষ্টি এবং সবকিছু মিলিয়ে অদ্ভুত একটা ওয়েদার আমাদের, মানে আরো বেশি দারুণ দারুণ সব গল্প এখনো ওয়েট করছে আপনাদের জন্য। সো স্টে টিউন। আমি দেখতে পাচ্ছি মিঠুন আমাকে SMS করেছেন, মিথুন SMS করেছেন, এছাড়াও আমাকে, আচ্ছা, তিনি লিখেছেন যে আমি এখন ভয় পেলাম, বিড়াল দেখে ভয় পেয়েছেন তিনি। ওকে, আমাকে SMS করেছেন রকি, SMS করেছেন 3G ভূত, SMS করেছেন নাইট ঘোস্ট, SMS করেছেন রাজদীপ, হিমেল নারিন্দা থেকে SMS করেছেন, এছাড়াও নাহিদ আমাকে SMS করেছেন উত্তরখান থেকে, ভাইয়া এবারের মেসেজটা একটু পড়ুন, অন্তত পড়ো, আমি পড়ে ফেললাম। ফারজানা আমাকে SMS করেছেন, ভাইয়া আমাদের বেশি কাজ, আচ্ছা এরপরে আমি আর পড়তে পারলাম না। ইউসুফ মামিন সিং থেকে SMS করেছেন, আমাকে SMS করেছেন মুমিন মেরাজ, লাস্ট 7 উইকে তিনি একটি এপিসোডও মিস করেনি, থ্যাংক ইউ সো মাচ। সাফি আমাকে এসএমএস করেছে নওগাঁ থেকে এবং তিনি বলছেন যে আমাদের এখানে এখনো বৃষ্টি হচ্ছে। ওকে, এন্ড ইট ওয়াজ হিজ ফার্স্ট এসএমএস, আমি সেটা পড়ে ফেলেছি। এছাড়াও আমাকে এসএমএস করেছেন বৈরাগী, এসএমএস করেছেন রিকা, সাব্বিন খান এসএমএস করেছেন। তো এখন থেকে আমরা যে ঘটনাগুলো জানবো সেই ঘটনাগুলোর সাথে আমরা কিছু 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 ব্যাপার আপনাদের জানিয়ে দিতে পারবো, কারণ আমাদের সাথে এখন আরমান জয়েন করেছেন। আরমান কেমন আছেন? আরমান কি অবস্থা বলেন?
ভালোই আছি, ভালোই আছি। হ্যালো সুমন ভাই, যেহেতু বলছে যে মাইক তুলতেই হ্যালো বলতে হবে।
ওকে মাইক, সো আরমান আমাদের সঙ্গে রয়েছেন। সো আপনারা আপনাদের কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাদের জানাতে পারেন। এখন আমরা একটা ঘটনায় যাব এবং আমাদের শুরুতে যে ঘটনাটি রয়েছে সেটি আমি যে বলছিলাম যে দেশের বাইরে থেকে অনেকে যারা শোনেন কষ্ট করে তারা আমাদের আবার ইমেল করেও জানিয়ে দেন। সো সেরকমই একজন তিনি আমাকে বলেছেন, আমাকে এসএমএস করেছেন এবং তার নামটা হচ্ছে শান্ত। শান্ত জাপান থেকে এসএমএসটি করেছেন এবং তিনি বলছেন যে সময়ের প্রবাহে, আচ্ছা আচ্ছা, প্রথম যে ঘটনাটা সেই ঘটনাটা হচ্ছে 30 এপ্রিল 1999। তিনি বলেন যে আমরা তখন চিটাগাংয়ে থাকতাম, আমি ক্লাস ফাইভে পড়তাম। নর্মালি বড় হয়ে যাওয়ার কারণে আমাকে আলাদা রুমে থাকতে হতো এবং আমি বাবা মা ছোট বোন থাকতো আরেক রুমে। তিরিশ এপ্রিল রাতেও অন্যান্য সাধারণ রাতের মতো ঘুমাতে গেলাম। ঘুমানোর পর খুব অদ্ভুত একটা কিছু হলো। আমি বলছি না স্বপ্ন দেখেছি, কারণ আমি জানি না যে স্বপ্ন নাকি বাস্তব। দেখলাম একজন মহিলা আমার বেডের কাছে দাঁড়ানো। মহিলাকে দেখার সাথে সাথে আমি বিছানায় উঠে বসলাম। বসার পর আমাকে বলল, চলো আমরা আজ ঘুরব আর দেখব। ঠিক, উনি ব্র্যাকেটে আবার লিখে দিয়েছেন, ঠিক যেভাবে লিখলাম সেভাবেই মহিলা কথাটা বলেছিল। আমি আবার রিপিট করছি, চলো আমরা আজ ঘুরব আর দেখব। আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই আমি দেখলাম আমাদের গ্রামের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি এবং আশেপাশে অনেক মানুষ, আমার চাচা চাচি ফুপা ফুপু সবাই কান্না করছে। আমি অবাক হয়ে সব দেখছিলাম। হঠাৎ করে কে যেন চিৎকার করে বলল, লাশ এসে পড়েছে। এবং অনেকটা আমার মতো দেখতে একটা ছেলে দৌড় দিয়ে নদীর দিকে যাচ্ছে। আমিও ওই ছেলেটির পেছনে দৌড় দিলাম। নদীর ঘাটে গিয়ে দেখি আমার মামা চাচা এবং আরো কিছু পরিচিত মুখ একটা কফিন নামাচ্ছে এবং নৌকার ভেতর আমার আম্মা চিৎকার করে কাঁদছে। আম্মাকে কয়েকজন মিলে ধরে নৌকা থেকে নামাচ্ছে এবং আমার মতো দেখতে সেই ছেলেটা পাগলের মতো চিৎকার করে কাঁদছে। তারপর হঠাৎ করে দেখি আমার বেডরুমের বিছানার ওপর বসে আছি, ইলেকট্রিসিটি নাই, আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বাবা বলে চিৎকার দিলাম। একটু পরেই বাবা মোমবাতি নিয়ে আমার রুমে আসলো এবং জিজ্ঞাসা করল কি হয়েছে। আমি বললাম দুঃস্বপ্ন দেখেছি। বাবা হাসতে হাসতে বললেন, গাধা। তারপর আমি বাবাকে অনুরোধ করলাম আমার সাথে ঘুমাতে। বাবা ঠিক আছে বলে আমার সাথে ঘুমাতে গেলেন। ঘুমানোর সময় বাবা বললেন, কি ব্যাপার, তোর রুমে এত সুন্দর গন্ধ কেন? কিন্তু আমি কোনো গন্ধ পাচ্ছিলাম না। পরের দিন সকালে সব ঠিক, আমার সব মনে আছে, কিন্তু ওই মহিলার চেহারাটা মনে করতে পারছিলাম না, কোনো রকমই মনে আসছিল না। সময়ের প্রভাবে আমি আস্তে আস্তে ওই কাহিনীটা প্রায় ভুলে গেছি। বলতে গেলে ওটা আমি দুঃস্বপ্ন ভেবে মুছে ফেললাম আর মুছে ফেলার চেষ্টা করলাম। 2000 সালে বাবা ফার্স্ট হার্ট অ্যাটাক করে। 2002-এর ভেতরে বাবা অলরেডি দুইবার হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাকের পর বাবা অনেক চেঞ্জ হয়ে যায়। সবসময় একা ঘুমাতো। মা রাতে সবসময় বাবা ঘুমাচ্ছে নাকি সব ঠিক আছে কিনা দেখার জন্য বাবার রুমে উঁকি দিত। একদিন রাতে মা বাবাকে দেখার জন্য রুমে ঢুকতেই দেখে যে বাবার রুমে 3টা বিড়াল ঘুমাচ্ছে। মা অনেক অবাক হল। বাবার রুমের জানালা সব খুলে ঘুমাতেন। হার্ট অ্যাটাকের পর থেকে উনি বন্ধ ঘরে থাকতে পারতেন না। প্রায় দেখা যেত 3টা বিড়াল বাবার রুমে ঘুমিয়ে থাকত। বিড়ালগুলো অন্য রুমেও যেত না এবং শুধু রাতে আসত, মেবি রাত 2-3টার দিকে। আমার তখন প্রচন্ড অ্যাকোয়ামের নেশা। বাসার প্রত্যেক রুমে অ্যাকোয়ারিয়াম ছিল। মা বলত বিড়ালগুলো মাছের লোভে আসে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। বাবার শারীরিক অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাওয়ার কারণে চিটাগাং থেকে ঢাকার মিরপুর 2 একটা হসপিটালে আমার বাবাকে ভর্তি করানো হয়। তারপর বাবার ওপেন হার্ট সার্জারি হয় 7 এপ্রিলে। বাবার জন্য আমাদের গ্রামের বাড়িতে মিলাদ পড়ানো হবে এবং আরও কিছু পারিবারিক কাজ থাকায় আমাকে 28 এপ্রিল গ্রামের বাড়িতে যেতে হয়। আমার গ্রামের বাড়ি হল কুমিল্লার দাউদকান্দিতে। 30 এপ্রিল সকাল 7টায় খবর পাই বাবা মারা গেছে। বাড়িতে কান্নাকাটি হতে থাকে। দুপুর 1:30 দিকে কেউ একজন চিৎকার করে লাশ এসে পড়েছে। আমি দৌড় দিয়ে নদীর ঘাটে যাই। নদীর ঘাটে গিয়ে দেখি আমার মামা চাচা নৌকা থেকে বাবার কফিন নামাচ্ছে এবং আমার মা চিৎকার করে কাঁদছে নৌকার ভেতর। হঠাৎ আমার মনে পড়ে, আরে এই সিন তো আমি আগেও দেখেছি, একদম সেই রাতের দেখার মতো, হুবহু একই রকম, একই ঘটনা, কোনো চেঞ্জ নেই। বাবা মারা যায় 30 এপ্রিল 2002 সকাল 5:20 এবং আমি কিভাবে 1999 সালের 30 এপ্রিলে সেটা দেখতে পাই। বাবা মারা যাওয়ার পরে 3টা বিড়াল এই বাড়িতে আর কখনো দেখা যায়নি। এই ছিল ঘটনা। এবং তিনি যেটা বলছেন যে আমার মাথায় কিছু চিন্তা আসে, বাবার বাবা ছিলেন 7 ভাই, বাবার 3 ভাই মারা যায়, দুইজন হার্টের রোগে, একজন ক্যান্সারে, এবং এই ধরনের প্রবলেম তাদের বাসায় ছিল। সো এই যে আমি আরমান ভাইকে জিজ্ঞেস করবো, ভাই এই যে দেখা যায় না যে আগে থেকে আলামত বা এই যে বিড়ালগুলো দেখতে পেল, এরকম কি মানে এটার কি কোনো ব্যাখ্যা আছে বা এটার কোনো এক্সপ্লেনেশন আছে, যে বিড়াল 3টা বিড়াল হঠাৎ করে মাঝরাত্রে বাসায় এসে উপস্থিত হলো, এটার কারণটা কি মনে হয়?
মানে এটা কি কেউ মরার আগে,
মরার আগে যদি এরকম হয় যে দেখা যাচ্ছে হঠাৎ করে চেঞ্জ, এই যে যিনি আমাদের ইমেলটি করেছেন তিনি বলেন যে তার বাবা মারা যাওয়ার আগে এরকম দেখা যেত 3টা বিড়াল ঘরে ঘুমোচ্ছে।
ডেফিনেটলি মরার আগে তো কিছু আলামত তো দেখা যায়, কিন্তু আমি যতটুকু জানি মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যতটুকু জানি যে মরার আগে যে মরে সেই আলামতটা দেখতে পারে বা ফিল করতে পারে। যেমন এরকম অনেক পরিচিত আছে আমার যে মারা যাওয়ার আগে 7-8 দিন আগে বলতেছে আমি আর থাকবো না বেশি দিন, ঠিকই 7-8 দিন পরে মারা যায়। মানে যারা মারা যায় তারা কিন্তু একটা বুঝে 1-2 মাস আগে আলামত কিছু থাকে আপনার, মানে এই এই ব্যাপারটা আমি শিওর না যে আপনার বিড়াল
বা এরকম কিছু থাকতে পারে কিনা। ওকে, সো আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন এবং তিনি আমাদের সাথে আরো একদিন জয়েন করেছিলেন এবং তা আমরা প্রচুর SMS পেয়েছি আপনাদের কাছ থেকে, সেই দিনই আপনারা সবাই প্রশংসা করেছিলেন ঘটনাগুলোর। তো আমরা বলেছিলাম যে বাথরুম নিয়ে অনেক প্রবলেম থাকে, সো আমি বাথরুম রিলেটেড একটা ঘটনা তার কাছ থেকে শুনবো। আমার সঙ্গে রয়েছেন উইন। উইন কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা ওকে, তো বাথরুম নিয়ে ঘটনাটা আমরা একটু শুনে ফেলি।
হ্যালো লিসনার্স, আই এম উইন ডায়াস। আমি আবার এসেছি রেডিও ভূত এফএম এ, রেডিও 4 তে। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটার আগে একটু বলে নিতে চাই যে আমরা মনে করি যে আমরা যারা বয়স্ক বা বড় তারাই হয়তো বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স করি, কিন্তু আমরা শুনে অবাক হব যে 3 বছর বা 3.5 বছর এরকম ছোট একজন যখন স্ট্রেঞ্জ জিনিস অনুভব করে বা কোন স্ট্রেঞ্জ কম্প্যানিয়ন দেখে, তাদের কাছে কিরকম অদ্ভুত লাগতে পারে জিনিসটা, তাদের ওয়ার্ল্ডটা কিরকম চেঞ্জ হয়ে যায়, এটাই একটা এক্সাম্পল আমি দিতে চাচ্ছি। এবং এটা আমার খুব কাছের, আমার ভাই মানে আমার কাজিন, আমার মাসির ছেলে, তার নাম উইল, এবং তার ছোট বোন মাত্র এখন 5-5.5 বছর বয়স, তার নাম প্রিয়া, তাদেরকে নিয়ে আমি এই ঘটনাটা বলবো। বেশ অনেক দিন আগে, 2 বছরের মতো, তখন প্রিয়ার বয়স 3 বছর, কথা বলতে পারে ভালোই, এবং একটা একটা বড় একটা নেশা তার যে বাথরুমে গোসল করবে অনেক সময়। তার মা ডাক্তার থাকার কারণে প্রায় হসপিটালে থাকতে হতো এবং বাসাতে কাজের লোকের উপরেই প্রিয়াকে রেখে যেতে হতো। তো প্রায় তার মা আমার মাকে ফোন করে বলতো যে দেখ মেজদি, আমার মেয়ে এরকম বাথরুমে 1-1.5 ঘন্টা 12টায় ঢুকেছে, 1:30 বাজে বেরিয়েছে, কি করব। মানে খুব চিন্তিত, কারণ এত সময় একটা মেয়ে বাথরুমে কিভাবে থাকে, ছোট একটা মেয়ে 3 বছরের, গোসল করে এবং পানি সব শেষ হয়ে যায়, মানে গোসল করছে এবং বের করতে পারছে না, এমন অবস্থা যে বাথরুমের দরজাটা আটকে দেয় ভিতরে ঢুকে, এবং কেউ যদি ওকে ভিতর বাইরে দিয়ে ধাক্কা দেয় বলে যে আমি এখানে খেলা করছি, বাবুরা আছে, তোমরা এখন ডেকো না, আমি খেলা শেষ করে চলে আসব, কিছু হবে না, আমি গোসল শেষ করে চলে আসবো, এরকম কথা বলে। কিন্তু এই জিনিসটা অনেক একটা স্ট্রেঞ্জ ব্যাপার, এবং এমন ঘটনাটা ঘটে খুব খুব পিরিয়ডিক্যালি, রিপিটেড হয় ঘটনাটা, প্রায় সপ্তাহে একবার এরকম হয় যে বাথরুমে এসে 2 ঘন্টা কাটিয়ে দিয়েছে। এরকমই একদিন দুপুরে, যেদিন উইল তার বড় ভাই বাসায় ছিল এবং সেও ছিল, শুধু উইল আর প্রিয়া দুজনে বাসায় ছিল, সেদিন হয়েছে উইল একটা বই পড়ছে খাটের উপর, একটা গল্পের বই, তখন হঠাৎ করে তার কাছে মনে হলো যে প্রিয়া তো দেখছি না প্রিয়াকে, এবং সে তার বেডরুম থেকে বাইরে তাকাতেই মানে সরাসরি বাথরুমটা দেখা যায় না, বাট দরজা দিয়ে দেখলো যে কিছু একটা বাথরুমের দিকে হেঁটে গেল। সে দেখতে পেলো হয়তো একটা ছায়া বা কিছু একটা দেখতে পেলো, পেলে সে বইটা রেখে খাটের উপরে হেঁটে বাথরুমের দিকে যেতে আরম্ভ করে, এবং বাথরুমে যে দেখে যে বাথরুম থেকে প্রচন্ড আওয়াজ আসছে, লাফালাফি দাপাদাপির অনেক হাসাহাসির এবং চিৎকার করে, মানে বাচ্চারা যে ছোট ছোট অনেক বাচ্চা, একটা না এরকম অনেক বাচ্চা খেললে যেরকম আওয়াজ হয়, এবং মানে কল শাওয়ার ট্যাপ সব খোলা, এমনকি পানি ওভারফ্লো করে বাইরে চলে আসছে, কারণ মাত্র যদি প্রিয়া এখন ঢুকতো যে ছায়াটা সে দেখেছিল তাহলে হয়তো বা এখনই পানিটা এভাবে বাইরে চলে আসতো না, অনেক সময় ধরে হয়তো প্রিয়া ঢুকেছে এবং পানিটা বাইরে চলে আসছে ওভারফ্লো করে বাথরুমের, এত এরকম অবস্থা। সে কান পেতে শুনে যে অনেক আওয়াজ শুনতে পাচ্ছে এবং সে ভাবে যে এটা এরকম কেন হচ্ছে, তো সে ডাক দেয় প্রিয়া তুমি বাথরুম থেকে বেরিয়ে আসো, তোমাকে না বলেছে বাথরুমে এরকম এত সময় থাকবে না, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো শব্দ নেই, সেই লাফালাফি চেঁচামেচি চলেই যাচ্ছে এবং সে মনে করে বাসায় তো আর কেউ নেই, সে একা, এখন তাকে প্রিয়াকে বের করতে হবে, নাহলে তো সবাই বকা দিবে। তো সে অনেক অনেক চিন্তিত হয়ে আবার বলে প্রিয়া তুমি বেরিয়ে আসো, এবং সে বলে জোরে ধাক্কা দেয় দুবার, এবার হালকা একটা আওয়াজ আসে প্রিয়ার মুখ থেকে যে আমি এখানে খেলা করছি বাবুদের সাথে, আমাকে এখন ডেকো না, আমি পরে আসব, আমি দরজা ভিতর থেকে আটকে দিয়েছি, তুমি খুলতে পারবে না। এটা শুনে আমার ভাই সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যায় এবং মনে করে বলে যে তুমি সব কল কেন খোলা রেখেছো, এত আওয়াজ কেন শুনতে পাচ্ছি, বলে তুমি কোনো কথা বলো না, আমি বের হব না, এখন আমি বাবুদের সঙ্গে খেলা শেষ করে আজকে বের হব। এই শুনেই ওর কাছে অনেক স্ট্রেঞ্জ লাগে এবং ও অনেক জোরে দরজাটা ধাক্কা দেয় এবং ধাক্কা দিতে দিতে এমন একটা সময় আসে যে প্লাস্টিকের দরজা হওয়ার কারণে দরজার ওই যে ছিটকানিটা লাগানো ছিল ওই ছিটকানিটা ভেঙে দরজাটা খুলে যায়, এবং খুলে গেলেই দরজার মানে এমন একটা পজিশন জিনিসটা যে দরজার পিছনে একটা ড্রাম, মানে খুলে গেলে দরজাটা ওই ড্রামটাকে হাইড করে থাকে, তো খুলে দেখে যে প্রিয়া ওই দরজা খোলার পর সামনের দিকে আছে বোলের উপরে, প্রিয়া শুয়ে আছে পানির উপরে, বোলটা পুরো ভরা পানি, প্রিয়া শুয়ে আছে, কিন্তু এত চেঁচামেচি এত পানি, শাওয়ারটা খোলা এবং পানি পড়ছে, বাট চেঁচামেচির শব্দ যে শুনেছে সেটা একদম মানে কাউকে আর দেখতে পায় না বাথরুমে এবং কেউ ছিল না, তো সে সঙ্গে সঙ্গে এই অবস্থা প্রিয়াকে দেখে টান দিয়ে বের করে নিয়ে আসে, বের করে নিয়ে এসে একটু মায়েরও দেয় প্রিয়াকে দিলে, এবং সারা দিন সেদিন প্রায় 12টার দিকে ঢুকেছিল, প্রায় 2টার দিকে তাকে বের করা হয় এবং সারাদিনই সে প্রিয়া চিল্লায় এবং সেদিন আমরাও তার বাসায় যাই এবং এমন একটা অবস্থা যে প্রিয়া বমি করছে, মারামারি করছে এবং সবাইকে বলছে যে আমাকে বাবুর সঙ্গে ও খেলতে দেয়নি, মানে তার ভাইকে সে দেখতে পারছে না, কামড় দিচ্ছে এরকম মাত্র 3 বছর বয়সে, কামড় দিচ্ছে, বলছে আমি বাথরুমে বাবুদের সঙ্গে খেলা করব, কেন তুমি বের করে নিয়ে আসলে আমাকে, এবং অনেক কান্নাকাটি করছে, রাত 8টা পর্যন্ত এরকম কান্নাকাটি করে, তারপরে শান্ত হয়ে ঘুমিয়ে যায়। তো এরকম বাসায় কেউ যদিও বিশ্বাস করে না বাবু, কারণ ও বড়দের কম বাবু বলতো ছোট মানুষের জন্য, কিন্তু কে যে ছিল বাথরুমে এটা বিশ্বাস করে না, কিন্তু তার প্রায় 3-4 মাস পরের একটি ঘটনা, তখন উইলের পরীক্ষা চলছে দুপুর 12টার সময়, তখন ও বাসায় একা এবং প্রিয়াকে নিয়ে তখন কাজের লোক নিচতলায় গেছে, তো ও বাসায় 12টার দিকেই ও হঠাৎ করে বাথরুমে যায় গোসল করবে বা এরকম কিছু একটা জন্য, বাথরুমে যেয়ে ও যখনই দরজাটা আবার খুলে, বাথরুমে দরজাটা এরপর ছিটকারি লাগানো নেই, অন্যভাবে লাগাতে হয়, দরজাটা খুলে ওই ড্রামটা কিন্তু আবার দরজার পিছনে পড়ে যায়, তো ঢুকে যখন আবার দরজাটা লাগাতে যায় তখন ও দেখে যে ড্রামের উপরে একটা ছোট্ট বাচ্চা আসন পেতে বসে আছে এবং বাচ্চাটার চেহারা হুবহু তার মতো। এটা দেখে ও মানে একটুকটুকু একটা বাচ্চা কিন্তু তার মতো কিভাবে চেহারা হতে পারে, এবং ওখানে কোনো আয়না নেই, আমিও বাথরুমে গিয়েছি, আমি ওখানে শাওয়ার করেছি কয়েকবার, কোনো আয়না নেই যে আয়নার রিফ্লেকশন দেখবে, ওটা দেখে ও সত্যি বাথরুমের মধ্যে পড়ে যায়, পড়ে ওই অবস্থাতেও কোনো মতে দৌড়িয়ে একদম দরজা মেন দরজা খুলে নিচে চলে আসে ভয়ে, এবং এসে চিল্লাতে থাকে যে বাথরুমে আমি আমাকে দেখেছি, আমাকে বাথরুমে দেখেছি এরকম বলে। এমন সময় তার বাসায় আরেকটা মামা থাকে, তার নাম রিপন, সেও তার কাজ শেষ করে বাসায় ফিরছিল লাঞ্চ করবার সময়, সে তাকে সিঁড়িতেই ধরে, সিঁড়িতে ধরে বলে চলো উপরে যাই কি হয়েছে, তো ওই দরজা খোলা অবস্থাতেই তারা যখন দুজন উপরে ঢুকে বাসায় এসে দেখে, দেখছে আসলে বাথরুমে কিছু নাই কিন্তু শাওয়ারটার পানিও খোলা এবং ট্যাপের পানিও খোলা এবং বালতিটা ভরে একদম পানি ওভারফ্লো করে পড়ে যাচ্ছে, আগে যেরকম হতো সেরকমই, এবং তখনই উইল বল যেগুলো কিছুই ও দেখেনি এবং করেনি কিন্তু ওখানে একটা বাচ্চা দেখেছিল। এরপরে আমরা একটু সেন্স করতে পারি যে আসলে কিছু একটা ছিল এরকম, তো সে বাসাও চেঞ্জ করা হয়েছিল এবং নতুন বাসাতে এসেছিল, এখনো প্রিয়া 5 বছর বয়স, এখনো মাঝে মাঝে এরকম হয়, তাকে সবসময় প্রায় চোখে রাখতে হয়, বাথরুমে ঢুকলে 1-1.5 ঘন্টা এখনো কাটিয়ে দেয়, আমরা বুঝতে পারি না কাদের সঙ্গে খেলা করে, কাদেরকে বাবু বলে, কিন্তু ঘটনাটা সত্যি অনেক।
ওকে, আমরা এই ধরনের ঘটনা একটা শুনেছিলাম ইনফ্যাক্ট, যে অনেকে এরকম প্লেমেট থাকে, এন্ড আমরা একদম শুরুর দিকে ভূত এফএম এর শুরুর দিকে গত বছরের কথা বলছি, তখন জুজুনে যে ঘটনাটা শুনেছিলাম আমরা, সেখানে ঠিক ওই একই ঘটনা যে ঘটনাটা সিলেটে ঘটেছিল, ইয়েতে ঘটেছিল, ইন্ডিয়ায় ঘটেছিল, ঠিক সেই ঘটনার রেশ ধরেই যিনি আমাদের ঘটনা বলেছিলেন তিনি ঢাকায় এসে সেই জুজুর ছবিটা দেখতে পান। যাই হোক, একটা সেটা হচ্ছে একটা ঢাকার নিকেতনে একটা পিচির কাছে, এবং সে বলে যে এটা আমার প্লেমেট। ওকে, জুয়েল আমাদের ঢাকা থেকে এসএমএস করেছেন, লিখেছেন, অভিযোগ করেছেন আর কি, যে তুমি কখনোই আমার এসএমএস পড় না, আজকে পড়ে ফেললাম আপনার এসএমএস। আমাকে সনি লিখেছেন চট্টগ্রাম থেকে, প্লিজ এসএমএসটা পড়ো, আমি এসএমএসটা পড়ে ফেললাম। এছাড়াও আমাকে দীপ এসএমএস করেছেন, সুমন এসএমএস করেছেন, বৃষ্টি, এছাড়াও আমাকে এসএমএস করেছেন অনিক, এসএমএস করেছেন শবনম, এবং তিনি আমাদের সাথে আছেন আজকে। এছাড়াও আমাদেরকে শৈলী এসএমএস করেছেন, জিকো এসএমএস করেছেন, রাব্বি এসএমএস করেছেন, কামরুল, মাসুদ, তান্নি, এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আহাদ, এবং ঘোস্ট ডন আমাদের এসএমএস করেছেন। যাই হোক, আমাদের আরো বেশ কিছু ঘটনা রয়েছে, আমি যারা এসএমএস করতে চান আরো বেশি তাদেরকে আমি নিয়মটি বলে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আমাকে সুমন এসএমএস করেছেন, সুমন জাফরান তিনি এসএমএস করেছেন। এছাড়াও আমাকে মিস্টার ভ্যাম্পায়ার এসএমএস করেছেন যে ভূতেরা সবাই কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক। ওকে, রিয়েল ঘোস্ট আমাকে এসএমএস করেছেন, এবং আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জিনের ভূত। আচ্ছা, রিয়েল ভূত আমাকে বলেছেন যে লাস্ট টু উইকস তার ঘটনাগুলো বেশ আজগবি লাগছে। ওকে, আমি আমার কাছে অবশ্য সেরকম কিছু মনে হয়নি, সরি টু সে। নাসিফ আমাকে এসএমএস করেছেন যে আজকের ওয়েদারটা পারফেক্ট ঘটনা শোনার জন্য। প্রিন্স চট্টগ্রাম থেকে লিখেছেন যে ভাইয়া এসএমএস পড়ো, আমি এসএমএস পড়ে ফেললাম। বিদ্রোহী আত্মা আমাদের এসএমএস করেছেন, এবং আমাদের এসএমএস করেছেন দুঃখী আত্মা খুলনা থেকে, বা পরপর দুজনের এরকম নাম। আমাকে মিতুল এসএমএস করেছেন সিলেট থেকে, এবং আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যে মামুন, এছাড়াও ইমু এসএমএস করেছেন। যাই হোক, আমরা একটু চলে যাবো, আমাদের আরেকজন গেস্ট রয়েছেন তার কাছে। আচ্ছা না, আচ্ছা এইদিকে যাই আমি একটু, আমার যেটা মনে হয় যে আরো একজন গেস্ট রয়েছেন এবং তার সাথে আমরা একটু কথা বলি। আপনার নামটা একটু আমাকে শুরুতে বলবেন প্লিজ। আপনার কিছু ঘটনা আছে, আমি একটু এগিয়ে বসেন, আমার মনে হয় সেটা ভালো হয়, রাইট? সো কোন জায়গায় ঘটনাগুলো ঘটেছিল, কোন জায়গায় আপনার? ওকে, আর একটু কাছে আসতে হবে, ফাইন, আমি শুনে থাকবো, আপনার সরাসরি ঘটনায় চলে যাই।
আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমি আমাদের ওখানকার একটা কোচিং সেন্টারে কোচিং করতাম। তো আমি একদিন কোচিং শেষ করে বাসায় না গিয়ে আমি ধানমন্ডি লেকে যাই। ওখানে আমি আসলে বেশ আড্ডা দিতাম ওখানে। তো ওই দিন আড্ডা দিতে গেলে আমি একটা পুরনো ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়, আমার ফ্রেন্ডটির নাম সালে। তো ওর সাথে যখন দেখা হয় তখন আমি, ও আসলে আমার সাথে ক্লাস সেভেনে পড়তো, কিন্তু এখন আমার সাথে পড়ে না। তো ওর সাথে যখন দেখা হয় তো বেশ ক্লোজ ছিলাম আমরা, তো ওর সাথে মানে অনেক ব্যাপার নিয়ে ডিসকাস করতেছিলাম। তো এমন সময় একটা ফকির আমাদের বারবার ডিস্টার্ব করতেছিল, ফকিরটি বলতেছিল যে ওনার মেয়ের বিয়ে, ওনার কিছু টাকা সাহায্য করতে। তো আমি বারবার বলতেছিলাম যে না সরি মাফ করেন, কিন্তু উনি আসলে মানে ডিস্টার্ব করে চললো, প্রায় 4-5 মিনিট ধরে আমাদের ডিস্টার্ব করতেছিল। এরপর যে আমি তো খেপে যাই, খেপে গিয়ে 2টা টাকার নোট ওনাকে ছুড়ে মারি। তো সামনে অনেক লোক ছিল, তো লোকটা একটু মানে কষ্ট পেল মনে হচ্ছে সম্ভব। লোকটা আমাকে টাকাটা না নিয়ে বললো যে বাবা এত অহংকার ভালো না, লোকটা টাকাটা না নিয়ে চলে গেল। আমি ফকির মানুষ দেখে আমি এটা মাইন্ড করিনি। তো প্রায় 6:15 এমন টাইম সামথিং আমি বাসা থেকে ব্যাক করি। আমাদের বাসাটা একটু গলির ভিতরে ছিল, তো আমি বাসায় যেতে একটু প্রায় মাগরিব আজান দিয়ে দিয়েছে। এমন সময় লোক ফকিরটাকে আবার আমি দেখি বাসার সামনে। তো আমি তখনও আমি এত মানে ভয় পাই নাই, কারণ ফকির মানুষ যে কোনো জায়গায় করতে পারে। তো আমি তখন উনি আবার একই অজুহাত যে ওনাকে কিছু টাকা দিতে মেয়ের বিয়ে, আমি বললাম যে তখন তো আপনাকে টাকা দিলাম, আপনি তো টাকা না নিয়ে চলে গেলেন। তারপর ও বলো যে আমাকে আরো কিছু টাকা দাও, আমি তখন ওনাকে 5টা টাকা দিলাম ওনাকে, দিয়ে আমি বাস থেকে যাচ্ছিলাম। কিন্তু লোকটা তবু আরো কিছু টাকা চাইলো, আমি না দিয়ে ওনাকে ধমক দিয়ে বাসে চলে গেলাম। আমাদের বাসে আমি আমার আপু আমার দুলা ভাই তিনজনই, আমাদের ফ্যামিলি, আমার আব্বু কুমিল্লায় থাকে। তো আমি যখন বাসায় গেলাম, ওই দিন বাসায় কেউ ছিল না, আমি একলা ছিলাম। বাসায় ঢুকতে ঢুকতে প্রায় 7টা বেজে গেছে। আমি আবার কম্পিউটার অন করে অপারেট করতেছিলাম, কম্পিউটারে পাওয়ার পয়েন্টে একটা কাজ করতেছিলাম। তো আমি পাওয়ার পয়েন্টে কাজ করার সময় এক পর্যায়ে আমি 8টা বাজে টিভিতে একটা ভালো প্রোগ্রাম ছিল ওটা দেখবো, তো আমি কম্পিউটার স্টার্ট মেনুর অপোজিটে যে ছোট ক্লকটা থাকে ওটা দেখে আমি খেয়াল করলাম, দেখি তখন 7:33। তো আমি ভাবলাম যে আরো অনেকক্ষণ অপারেট করা যাবে, তো আমি আরো 10-15 মিনিট অপারেট করলাম কম্পিউটার। তারপরে আমি আবার একদিন ওই ক্লকে দিকে খেয়াল করি, দেখি যে তখন 7:33। তো আমি ভাবলাম যে ওই দিন আমি কম্পিউটারে উইন্ডোজ সেট আপ দিলাম, আজকে আবার কম্পিউটারের সমস্যা, বুঝলাম না কি সেট আপ দিল। পরে আমি আমার মোবাইলটা বাইর করি, পকেট থেকে বাইর করে দেখলাম যে 8টা বাজে, দেখেছে সেম থিং 7:33। আমি বলতে চাই যে আমার মোবাইল, আমাদের বাসায় যত ক্লক আছে সব প্রায় এক টাইম। তো আমি তখন বেশি কিছু মনে করি নাই, আমি সোজা ড্রয়িং রুমে যাই, ড্রয়িং রুমে ডিজিটাল ক্লক আছে বড়, ওইটা দেখি, দেখেছি সেম থিং 7:33। তখন আমি একটু ভয় পাই, আমি কম্পিউটার অন রেখে বাসায় লক করে আমি বের হয়ে যাই, বের হয়ে আমি পাশে পাশে আন্টিকে রাখবো। আমি অনেকক্ষণ ওনার দরজা নক করলাম, কনিংবেল প্রেস করলাম, বাট কোন রেসপন্স পেলাম না আমি। আমি ভাবলাম যে আন্টিও মনে হয় কোন জরুরি কাজে বের হয়েছে। তারপরে আমি উপরে যাই, ওনার উপরে যে আন্টি থাকে ওনার ছেলে আবার আমার সাথে কোচিং করে, ওনার ছেলে তন্ময়। তো আমি উপরে যাই, ওনাকে মানে ডাকি, বেশ কয়েকবার ডাকি, কনেক্ট প্রেস করি, বাট সেম থিং ওনার কাছে কোনো রেসপন্স পেলাম না আমি। আমি ভাবলাম যে কি হলো আজকে, সব বিল্ডিং এর সবাই কোথায় গেল, কারো তো মানে কোনো ইয়া পাচ্ছে না আরকি। তো আমি সোজা নিচে চলে গেলাম দারোয়ানকে ডাকবো, এমন সময় আমি নিচে যাই, যা দেখলাম তা আসলে আসলে সত্যি খুব মানে ভয়ঙ্কর ছিল, আমার চোখে এখনো ভাসে জিনিসটা। যখন নিচে গেলাম দেখলাম যে দারোয়ান তো নেই, কেয়ারটেকারও নেই। আমি সোজা আর আমাদের বাসার সামনে যে ছোট গলিটা ওইটা দিয়ে, ওইটা প্রায় রাত 2টা পর্যন্ত জন মানে মানুষের ভরপুর থাকে, আর ওই ছোট গলিটা দিয়ে অন্তত 100 থেকে 150 রিক্সা আসা যাওয়া করে, বাট কোনো লোক ছিল না তখন, আর একটা রিক্সা আসা যাওয়া করতেছিল না। আমি এই দৃশ্যটা আমার চোখে এখনো ভাসে, আমি দেখে এত ভয় পাই আমি সোজা আমার আপুকে কল
মানে দেখে মনে হচ্ছে অনেক রাত,
অনেক রাত মানে রাত 3টার মতো, 3টায় যে অবস্থা হয় আসলে আমাদের ঢাকাতে সেম থিং। তো আমি তখন আমি ফোনটা বাইর করে আপুকে কল করব, বাট আমি জিপিসিম ইউজ করে বলতে চাই আমি ধানমন্ডি এরিয়াতে জিপি নেটওয়ার্ক পাইছিলাম না। তো আমি সত্যি তখন অনেক ভয় পাই, আমি ভয় পাই রাস্তায় এই পাশ থেকে ওই পাশে দৌড়াতে থাকি যে দেখি কাউকে পাই কিনা। তখন আমি দেখেছি ওই ফকিরটাকে, ফকিরটা আমার দিকে অবাধ দৃষ্টিতে তাকায় আছে। আমি ওই ফকিরটাকে দেখে আমি একটা জোরে একটা চিৎকার দিই, চিৎকার দিয়ে আমি আসলে মানে আমি যখন চোখ বন্ধ করি কতক্ষণ যে আসলে আমি কি দেখতেছি, চোখ খুলে দেখেছি ফকিরটা আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি যখন লোকটা বলে যে তুমি যত চিৎকার চাচ্ছ আমি যে করো, তুমি এখন সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে। আসলে লোকটা এই কথা কিভাবে বলে না, লোকটা বলছে যে আসলে তুমি এখন আমার দুনিয়ায়। তো আমি এই কথা শুনে আমি ভয় পেয়ে আমি বললাম যে ধরেন আমার মোবাইলটা ছিল হাতে, আমি বললাম ধরেন মোবাইলটা নিয়ে যান, তুমি আমাকে মানে মাফ করে দেন, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। এরা বলে আমি মোবাইলটা রেখে মাটিতে আমি আসলে কানে হাত দিয়ে চিৎকার করে কাঁদতেছিলাম। এক পর্যায়ে আমি অনুভব করলাম যে আমার চারপাশে অনেক লোকজন, আমি হঠাৎ করে চোখ খুলে দেখি যে আমার চারপাশে অনেকগুলো লোক দাঁড়ানো। আমার একটা পরিচিত ভাই আজমির, উনি আমাকে বলতেছে যে কি হয়েছে না, তুমি কাঁদতেছো কেন? বললাম যে ভাইয়া আসলে কিছু হয় নাই, আমি আসলে ওনাদেরকে বলতে চাইলাম না ঘটনাটা, কারণ আমার কাছে মনে হয়েছিল যে ঘটনাটা যদি বলি আমাকে ওরা আসলে পাগল বলবে। তো আমি আসলে ঘটনা না বলে আমি মোবাইলটা নিয়ে আমি মোবাইলটা বাসে চলে যাই। বাসে চলে আমি দরজা খুলে দেখি যে প্রায় 8টা বেজে গেছে, কম্পিউটার অন করা। তখন আমি আসলে আপু আর আমার ভাইয়া আসে, 8টার একটু পরে আসে, আসলে আমি ওনাদের ঘটনাটা বলি। ওই দিন রাতে আমার 103 একটু জ্বর উঠে, বলতে চাই আমি আসলে ভয় পাই, বেশ কয়েকদিন কলেজে যেতে পারিনি। আসলে ওইটা মানে কি বলবো, আমার মানে এটা হ্যালোসিনেশন নাকি আমি আসলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিছু একটা হবে।
সো এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ। এবং আমার যেটা মনে হয় যে আমার কাছে বেশ কিছু এসএমএস আছে, এসএমএস পড়া উচিত। যদিও আমাকে এসএমএস করেছেন ভাইয়া আপনার এসএমএস, আচ্ছা এসএমএস তারেক আমাকে এসএমএস করেছেন, এবং আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি পঙ্কজ এবং শুভ, এছাড়াও আমাকে এসএমএস করেছেন রিদওয়ান, এসএমএস করেছেন ব্ল্যাক সিলেট থেকে, এসএমএস করেছেন হিরোক, এবং আমাকে এসএমএস করেছেন সাগর দেখতে পাচ্ছি, তাসমিয়া এসএমএস করেছেন আমাকে, আমাকে এসএমএস করেছেন সাইমন, এবং এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন সিয়াম, তাছাড়া পূজা সিলেট থেকে এসএমএস করেছেন, রিদওয়ান আমাকে খিলকা থেকে এসএমএস করেছেন, হাবিব মংলাপুর থেকে এসএমএস করেছেন, আশুতোষ এসএমএস করেছেন আমাকে, এছাড়া আরো অনেকেই। আর যারা এসএমএস করতে চাচ্ছেন তাদেরকে বলব যে মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। এবং জয় আমাকে রিকোয়েস্ট করেছেন এসএমএস টা পড়তে, পড়ে ফেলেছি। আমাকে বিন্তি এসএমএস করেছেন এবং আমাকে বলেছেন যে হ্যাঁ, তিনি ভূত ফেমের কাহিনী শুনে যে রাতেবেলা ঘুমাতে পারেন না, সে ধরনের ঘটনা তিনি বলেছেন। তৌহিদ আমাকে আশুলিয়া থেকে এসএমএস করেছেন, আদিবা লিখেছেন যে সবাই মিলে ভূত ফেম শুনি ভয় লাগছে। ওকে, আমাকে আমাকে বোতল ভূত এসএমএস করেছেন এবং তিনি বলেছেন আমার এসএমএস পড়ো না কেন, এটা একটা মনে হয় ভূতুরের ব্যাপার। ব্রোকেন ভূত আমাকে এসএমএস করেছেন উত্তরা থেকে, আজ খুব একা লাগছিল বাট ভূত এফএম শুনে খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা ময়মনসিং থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন আমি বুঝতে পারি না কেন আমি আপনি আপনারা আমার এসএমএস পড়েন, এখানে যা কিছু এরকম ঘটবে সবকিছু আসলে একটু ভূতুরেই ধরে নিতে হবে আমাকে, কারণ আমার সাথে আপনার কোনো শত্রুতা নেই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, সুতরাং আমি এসএমএস না পড়ার কোনো কারণই নাই। সুমন আমাকে এসএমএস করেছেন, রাসেল আমাকে এসএমএস, রাসেল ভূত আমাকে এসএমএস করেছেন ফ্রম সিলেট, তিনি লিখেছেন ফাটাফাটি লাগছে আজকে শোটা, থ্যাংক ইউ সো মাচ। আকাশ লিখেছেন বান্দুরা ঢাকা থেকে, এছাড়াও আমাকে এসএমএস, আচ্ছা ভাইয়া কেন, আচ্ছা কোন রিয়েল টাইপের ঘটনা বলো না, এটা আকাশ আমাকে মানে রিকোয়েস্ট করেছেন। তো ভাইয়া আপনাকে আমি একটা ঘটনা বলি, যে এটা যে রিয়েল না সেটা আপনি কিভাবে বুঝছেন, এই প্রশ্নের উত্তর পেলে আমার রিয়েল ঘটনা বলতে অনেক বেশি সুবিধা হয়। পিপুল চট্টগ্রাম থেকে লিখেছেন যে ভাইয়া আচ্ছা গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো না, ভূত এফএম শুনবো, ইটস আপ ইউ। নীল কষ্ট আমাকে লিখেছেন হালিশহর চিটাগাং থেকে, ফয়সাল আমাকে এসএমএস করেছেন, সাইফ এছাড়াও এসএমএস করেছেন, চৈতি এসএমএস করেছেন অদ্ভুত ছেলের ভূত, ওকে, এছাড়াও আমাকে এসএমএস করেছেন পার্পল তুবা এসএমএস করেছেন, ফাটাফাটি হচ্ছে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। পুতুল খুলনা থেকে এসএমএস করেছেন, এছাড়া আরো অসংখ্য এসএমএস আসছে, আসতেই থাকবে। আরমান ভাই, কোন ঘটনা টটনা কি আমরা শুনবো আজকে, কারণ ঘটনা আছে আপনার কাছে?
একটা ঘটনা আছে, সেটা হচ্ছে ল্যাবিডের, এটা একটা মানে একটা পজেস গার্ল আর কি, সেটা হচ্ছে কয়েকদিন আগে ফ্রেন্ড ফোন দেয় তো বললো যে এরকম একটা ছোট বোন আছে তো রাজশাহী থেকে নিয়ে আসছে তাকে, তো তার নাকি খুব সমস্যা, শ্বাসকষ্ট, গলা চেপে ধরে নিজের, তো বলতেছে যে অনেক হুজুর টুজুর দেখানো হয়েছে, তো তাদের সাসপেক্ট হচ্ছে যে এটা নাকি একটা জিন রিলেটেড কিছু, পজেস্ট আর কি একটা গার্ল। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি দেখতে যাবো, আমি সন্ধ্যা রাত্রে 9টার দিকে গেলাম ওই সন্দীপ ভাইকে নিয়ে, আমি বাইরে দাঁড়াইছি, আপনাকে তো আগেই বলছি সুমন ভাইয়ের সাথে একদিন কথা ছিল যে কোন জায়গায় কিছু মানে ঝিম ঝিম থাকলে না আমার মাথা খুব ব্যথা করে চোখ লাল হয়ে যায় হঠাৎ করে, তো আমি ঠিক ওই ক্যাবিনের বাইরে দাঁড়াইছি সন্দীপ ভাই দাঁড়ানো এবং যে আমাকে ফোন দিচ্ছে যে মানুষটা ও দাঁড়ানো, মেয়ের মা ভিতরে আর মেয়ের এক কাজিন বাইরে দাঁড়ানো। তা আমি জিজ্ঞেস করলাম যে এক্স্যাক্টলি কি হয়েছে, তো বলতেছে যে অনেক চিকিৎসা করাইছে বাট আপনার প্রবলেম হচ্ছে যে কোনো কিছুই নাই, মেয়েটার শরীরে কিছু নাই, ধরেন চেস্ট পেইন হয়, চেস্টের আপনার এক্স রে করা হয়েছে, রিপোর্ট আনা হয়েছে বাট কোনো প্রবলেম
নেই, কোনো প্রবলেম পাওয়া যায়
চার দিন ধরে সে আছে এরকম। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি মেয়েটাকে দেখতে চাই, তো বলতেছে মেয়েটা ঘুমায়ছে তারপর আপনি দেখতে পারেন গিয়ে। তো আমি জাস্ট ক্যাবিনের ভিতরে ঢুকছি, মেয়ের বাবা সোফার উপরে বসা, মেয়ের মা বসা, ঢুকে আমি যেই মানে আমার ফেসটা মেয়েটার একটু সামনে নিলাম দেখার জন্য, মেয়েটা ঘুমাচ্ছে, হঠাৎ করে আমাকে একটা বাড়ি দিয়ে মানে একটা বাতাসি বাড়ি দিল, বাড়ি দিয়ে আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেছি, মানে খুব দৌড়ি মারছি, ইনফ্যাক্ট ক্যাবিন থেকে দৌড় মেরে আমি চলে গেছি আপনার যেখানে লবি থাকে হসপিটালে, লবিতে গেলাম, এক থেকে দুই সেকেন্ডের মধ্যে চোখ পুরো লাল হয়ে গেছে, বমি মানে একদম বমি আসতেছিল আমার লিটারেলি। তো সন্ধ্যা ভাই এসে দেখতেছে সবাই আসছে, ওরা এসে বলতেছে কি আপনার, আমি জানি না কি যেন একটা ধাক্কা মারছে আমার ফেসের মধ্যে, ওর যে কাজিনটা আসছে সে বলতেছে আপনার কি হয়েছে, আমি বলছি কিছু না মানে নর্মাল আছে, সন্ধ্যা আমি আর বলি নাই যে আমি একটা কিছু ফিল করছি, আমি বলছি সন্ধ্যা থেকে আমার শরীর খারাপ লাগতেছে এই অবস্থা, তা আমি আর ভয়ে মানে আমি যাচ্ছি না ভিতরে যাব না, তো পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি কালকে এসে একটা জিনিস মেয়েটার সাথে কথা বলবো, মেয়েটা তো এখন ঘুমাচ্ছে আমি কথা বলতে পারবো না, তো কালকে এসে একটা জিনিসও দিয়ে যাবো, একটা কাপড় দিয়ে যাবো প্লাস কথা বলবো। তারপরে গেলাম, আমি নর্মালি এরকম কোথাও গেলে যদি কিছু মানে সমস্যা হয় রাত্রে যেটা হয় আমার ভয় মানে ভয় দেখানোর চেষ্টা হয় যাতে না যাই হেল্প না করি এরকম, আমি গেছি পরের দিন বিকাল বেলায় সন্ধ্যার দিকে গেলাম মেয়েটার সাথে কথা বলতে, তো মেয়েটা জেগেছিল, তা আমি মেয়েটার সাথে একটা তাবিজ ছিল, তা আমি তখন তার কাজিনকে বললাম যে আপনি তাবিজটা খুলেন আগে, মেয়েটার শরীর থেকে একটা তাবিজটা খুলে ফেলেন প্লাস এই কাপড়টা যেটা দিচ্ছে এটা বাঁধেন, তারপর আমি ভিতরে ক্যাবিনে ঢুকবো। তো উনি ভিতরে গিয়ে হাতে কাপড় টাপড় বেঁধে তাবিজ টাবিজ খুলে রাখলো, তখন আমি ভিতরে গেলাম। তখন কোনো আমার মানে প্রবলেম হয়নি, কারণ ওই কাপড়টা হচ্ছে আমার প্রোটেকশন ছিল একটা, আমি এককালে পরতাম যখন।
আচ্ছা,
তো মেয়েটা কাপড়টা পরার পরে বসলাম, তো দেখি মানে মেয়েটার চোখটাই খুব বিয়ার্ড, এবং মানে আমার কাছে ভিডিও আছে, শেষ করে দেখাবো না আপনাকে। মেয়েটার চোখটা খুব বিয়ার্ড, খুবই বিয়ার্ড, তাকাচ্ছে, মানে আমার কাছে না একটু অন্যরকম লাগতেছে, মানে মনে হচ্ছে না যে একটা মানুষ তাকাইতেছে। তো কথা বললাম, পরে মেয়েটাকে বললাম আপনার কি সমস্যা হয়, তো বলতেছে উনি আমার দিকে তাকায় একটু হেসে হাতটা আমার সামনে আনছে, বিছানায় বসেই খাচ্ছিল, হাতটা আমার সামনে বলে কি এটা কি ফ্রেন্ডশিপ ব্যান্ড দিলেন, বলে একটু একটু হাসছে আর কি। আমি বলছি হ্যাঁ ফ্রেন্ডশিপ ব্যান্ডই আপু, তুমি মানে বেশি দিন রাখতে হবে না আপনার, কয়েকদিন পরলেই তারপর খুলে ফেললেন। তো পরে আমি মেয়েটাকে মেন্টালি বোঝানোর চেষ্টা করলাম যে আপনি সুস্থ আছেন। তখন ওর মা আমাকে বললো যে এইসব সমস্যা জানতে চাইলাম যখন, ছোটবেলায় নাকি তাদের বাসায় একটা সাপ ছিল, অনেকদিনই ছিল সাপটা, তার বড় ভাই প্লাস তার মামা সম্ভবত, এক্স্যাক্টলি কে নাই বাট তার বড় ভাই ইনভলভ ছিল, তো ওই সাপটাকে মেরে ফেলে। ওই সাপটাকে মারার পরে রাত্রেবেলা আপনার মেয়েটা তার মায়ের সাথেই ঘুমাইতো, হঠাৎ করে মেয়েটা এরকম উঠে ছুড়াছুড়ি শুরু করছে জিনিসপত্র। তো মেয়েটার মা যখন জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন সে নাকি একটু চেঞ্জড ভয়েসে আপনার বলতেছে যে তোমরা আমার ভাইকে কেন মারছো, আমি তো কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, এসে দেখি তোমরা আমার ভাইকে মেরে ফেলছো। তো মা বলতেছে আপনার ভাই বলতে আপনার ভাইকে, তোমার ভাই তো পাশের রুমে ঘুমাইতেছে, বলে না যাকে মেরে ফেলছো সে আমার ভাই, আমি ওকে বাসায় রেখে গেছিলাম, এসে দেখি সে নাই, তাকে তোমরা হত্যা করছো। তো তখন ওনার মা বলতেছে যে আপনার ভাই যে সাপের রূপ নিয়ে আসবে এটা তো আমি বুঝি নাই, এখন যে কেউ দেখলে তো সাপ মারবে, মানুষ তো ভয় পেলে সাপ মারবেই। তখন বলতেছে না আমার ভাই বিড়াল হয়ে আসতো আপনাদের বাসায়, তো আপনারা অনেক তাড়ায় দিচ্ছেন তাকে, অনেক কিছু বলে টলে তাড়ায় দিচ্ছেন। এরকম প্রায় মেয়েটার সাথে নাকি হতো, তো তারা এরকম মেয়েটা এরকম উঠে মানে একটা খিচুনি টাইপের দিত, বুকে মানে বুকে ব্যথা হইতো, তার গলা চেপে ধরতো নিচের। তো গলা চেপে ধরাটা যেটা আমি তাকে জিজ্ঞেস করছি যে আপনি গলা চেপে ধরতেন, কেউ কি ধরতো না আপনিই ধরতেন, বলে না আমি যখন এরকম প্রবলেম হয়, মেয়েটা বলছে যে আমার শ্বাসকষ্ট হলে আমি গলা চেপে ধরি, মানে যাতে শ্বাসটা নিতে পারি তখন, কারণ তার কাজিন আমাকে বলছে যে জিনটা এসে তার গলা চাপে। তো আমার কাছে এটা একটু অস্বাভাবিক লাগছে। তো কাজিনের মেয়েটার সাথে যখন কথা বললাম, সে বললো যে না গলাটা আমি নিজেই চেপে ধরি, আমার শ্বাস যখন বেশি কষ্ট হয় তখন আমি জাস্ট গলা চেপে একটু শ্বাস নেওয়ার চেষ্টা করি। তো পরে তারপর তার মা বলতেছে যে আমি বলছি তখন আপনি কি করলেন, বলে যে আমি এরকম অনেক ট্রিটমেন্ট করছি, এরকম তার সবকিছু চেক আপ টেক আপ করেছি, কোনো প্রবলেম নেই তার। তো লাস্টে না পেরে কবিরাজের কাছে নিয়েছি একজন, ওদের দেশের বাড়িতে একজন কবিরাজের কাছে নিয়েছে, নিয়ে তো কবিরাজ নাকি মেয়েটার শরীরে জিনটা আনছে। আনার পর তখন জিনটা বলতেছে যে হ্যাঁ আমি আসি, আমি যাবো না, কারণ যেহেতু আমার ছোট ভাইকে মারা হয়েছে এরকম বলতেছে। তখন কবিরাজটা মেয়েটাকে মারছে, আপনার লাঠি দিয়ে মারছে আর কি, মারার পরে এবং জিনটাকে নাকি প্রমিস করেছে যে আর কখনো মেয়েটার শরীরে আসবে না। তো জিনটা বলছে যে ঠিক আছে আমি আর আসবো না কখন। তারপর থেকে প্রবলেমগুলো আরো বেশি শুরু হয়েছে কবিরাজ মানে কবিরাজের কাছে মারার পর। তো এরকম কয়েক মাস প্রবলেম হইতে হইতে মাঝখানে এক্স্যাক্টলি কাহিনীটা আমার খেয়াল নাই, রেকর্ড করা আছে, আমি শুনতে হবে, ওই ওই জায়গাতে সম্ভবত কবিরাজের পরে চ্যালেঞ্জ দিছিল যে জিন আর থাকবে না। জিন নাকি বলছিল যে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন, তাহলে আমি আর আপনার মেয়েকে বিরক্ত করব না, কিন্তু ও যতদিন আপনাদের বাসায় থাকবে আমি ততদিন এরকম বিরক্ত করে যাব তাকে। তখন আমি মেয়ের মাকে বললাম যে কবিরাজের কাছে যে নিছেন এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট হবে মেয়েটার প্রতি, এবং যদি কিছু নাও থেকে থাকে, ছোট একটা মেয়ে, তো একদম বাচ্চা একটা মেয়ে, তা আমি কিছু নাও থেকে থাকে, তাকে যে এইভাবে লিটারালি হিট করা হইতেছে, গায়ে টর্চার করা হইতেছে, তারপর সবাই আমরা কম বেশি হইলো সবাই একটু ভূতের গল্প দেখি, মুভি দেখি, তার মাথায় ওই সাইকোলজিক্যাল এফেক্ট গুলো হয়ে গেছে যে নিশ্চয়ই তার শরীরে কিছু আছে, যে কারণে তাকে কবিরাজের কাছে নেওয়া হয়েছে, মারা হয়েছে তাকে। ইভেন যদি তার কাছে কিছু নাও থেকে থাকে, সে ওইভাবে চিন্তা করে নিছে,
একদম
একটা রাত্রে যখনই হবে সে মনে করবে যে আমার আমার সাথে একটা জিনিস হয়েছে, আমার কিছু তো বলতে হবে আমার, তখন সে কিছু না বললেও কানের মধ্যে শুনবে যে সাপটাকে মারা হয়েছে, সাপটা ওর ভাই, এগুলো উচ্চারণ করবে। তো পরে কালো কাপড়টা দেওয়ার পর আমি ওই কাজিনটাকে বলছিলাম যে আজকে রাত্রে কোনো সমস্যা হবে না, যদি হয় তাহলে বুঝতে হবে যে কিছুটা সাইকোলজিক্যাল সমস্যা আছে, যেহেতু ওই ইনসিডেন্ট গুলো ঘটছে তার
সাথে,
আর 10-15% হয়তো আপনার স্পিরিচুয়াল কিছু আছে জিন রিলেটেড। কালো কাপড়টা দেওয়ার পর আমার যেমন স্টপ হয়ে গেছিল পুরোপুরি, আমি কিন্তু কিছু দেখতাম না, আমি যখন কালো কাপড় পরছিলাম কোনো জিন টিন কিছুই দেখতাম না, কিন্তু মেয়েটা নাকি আমি চলে আসার পর এখান থেকে মেয়েটা নাকি সাথে সাথে আপনার আবার শুরু করছে, মানে বুকে বাড়ি টাড়ি দিয়ে গলা চেপে ধরা শুরু করছে। তো কাজিনটা আমাকে ফোন দিচ্ছে, আমি বললাম যে নর্মালি তো করার কথা না, যদি কালো কাপড়টা যেহেতু সেফটি করার কথা,
রাইট,
বললাম বাসায় চলে আসছি। তো পরে গতকালকে আবার ফোন দিছে আমাকে, তা আমি তখন উনাকে এক বললাম যে আপনি এক জায়গায় নিয়ে আসেন, নিয়ে আসলে ওইখানে এক্স্যাক্টলি বোঝা যাবে যে আদৌ কিছু আছে নাকি না। বাট কাজিনটা ডিনাই করতেছে, মানে সে আনতে চাচ্ছে না, সে বলতেছে আমি আসবো বাট ওকে আনতে পারবো না আমি, তার আবার রাত্রি চলে যাবে, সম্ভবত আজকে রাত্রি মনে চলে গেছে। আমি অনেক কনভিন্স করার চেষ্টা করছি যে আপনি নিয়ে আসেন, এক্স্যাক্টলি কি হয়েছে মেয়েটার সাথে আমি ওটা মানে জানার চেষ্টা করতে পারি। তখন মানে সে আমার মানে কোনো মতেই সে রাজি হবে না, মেয়েটাকে সে আনবেও না, সে বলতেছে আমি আসবো, মেয়েটার বাবা আসবে, মেয়েটার মা আসবে, বাট মেয়েটাকে আমি ওইখানে নিব না যেখানে আমি নিতে বললাম। তো আলটিমেটলি আমার কাছে মনে হইতেছে যে জিম এই একটা ল্যাবরেটরির সাথে যেটা ঘটলো আর কি, মানে এই হসপিটালের সাথে একটা কাহিনী, এটা একটা ঘটছে আর একটা একটু পরে বলি।
ওকে ওকে, তাহলে আমি একটা ছোট্ট ব্রেকে যাই, কি মাসুম কি অবস্থা, তাহলে একটা ব্রেকে চলে যাই। অ্যান্ড কামিং আপ নেক্সট ইজ একটা গান ডেফিনেটলি, কারণ আমি একটা ব্রেকে যাবো। অ্যান্ড আপনাদের এস এম এস তার আগে কিছু বলে যাই যে আপনারা অসংখ্য এস এম এস পাঠিয়েছেন, থ্যাংক ইউ গাইজ। আমাকে এস এম এস করেছেন কাছের ভূত, ওকে। এছাড়াও আমাকে এস এম এস করেছেন মুন্না রাজশাহী থেকে, বলেছেন যে ভাইয়া আমি আপনার এস এম এস, আচ্ছা আমার এস এম এস পড়ো না কেন। এছাড়া আমাকে এস এম এস করেছেন বাদল ধানমন্ডি থেকে, এস এম এস করেছেন আমাকে আহসান সিলেট থেকে। এছাড়া আমাকে এস এম এস করেছেন আরুফ আরিফ, এবং তিনি বলেছেন যে তিনি রেগুলারলি প্রোগ্রামটা শোনেন। আমাকে ফারজানা এস এম এস করেছেন এবং তিনি আচ্ছা আরমান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছেন। আচ্ছা যেগুলো প্রবলেম থাকে ডেফিনেটলি আমাকে যদি আপনি ইমেইল করেন, আমি তাহলে ডেফিনেটলি চেষ্টা করব তার কাছে ইমেইলটি পৌঁছে দিয়ে এই কন্ট্যাক্টটা করে দেওয়ার জন্য। সাইবার ভূত আমাকে এস এম এস করেছেন, লিখেছেন ভাইয়া আমার ভূতের সাথে, আচ্ছা আমার ভূতের সাথে মানে কি বলবো, মিট করার খুব শখ তার আর কি। শাহনাজ আমাকে এস এম এস করেছেন এবং বলছেন ভাই তুমি আমার ফার্স্ট এস এম এস পড়োনি। অ্যাঞ্জেল আমাকে এস এম এস করেছেন, এবং এছাড়াও এস এম এস করেছেন নীলা, নিটোল এস এম এস করেছেন, কাইম মিম ফ্রম ঢাকা এস এম এস করেছেন, ডেভিড ভিলা এছাড়াও আমাকে এস এম এস করেছেন, দেবব্রত এছাড়াও ঢাকা থেকে আমাকে এস এম এস করেছেন, আচ্ছা কে সেটা হচ্ছে ক্যান্ডিডেট ভূত, ওকে ওমর সাদ আমাকে এস এম এস করেছেন। পাঁচটা এস এম এস দিচ্ছি বাস, বাট একটাও পড়নি আমি একটু পড়ে ফেলেছি। র্যাটস আমাকে এস এম এস করেছেন, ভাইয়া আজকের এপিসোডটা চরম হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আপনাদেরকে বলে রাখি যে এর পরে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো ডেফিনেটলি আরো অনেক 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 বেশি ভয়ের। এছাড়া আমাকে হিরামণি এস এম এস করেছেন, আফওয়ান এস এম এস করেছেন, ফামি এস এম এস করেছেন, সিলেট থেকে ভূতের আড্ডার থেকে এস এম এস করেছেন আমাকে, ভূতের আড্ডার আচ্ছা বোটানিকা ওকে। এছাড়া আমাকে সোনিয়া এস এম এস করেছেন, রাবিব ফ্রম সিলেট, পুতুল ফ্রম খুলনা, ভূত এফ এম দুখিনী পুরী আমাকে এস এম এস করেছেন, ডিজিটাল ভূত এস এম এস করেছেন ধানমন্ডি থেকে। এছাড়াও আমাকে এস এম এস করেছেন শাপলা, আমাকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সুজন, রাফা এবং মিস্টার ভ্যাম্পিয়ার সহ আরো অনেকে। সো যারা আমাকে এস এম এস করতে চান তাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এস এইচ ও ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান আমি ইমেল অ্যাড্রেসটি আরো একবার বলে দিচ্ছি, ইমেল করার নিয়মটি হচ্ছে লিখে ফেলুন BHOOT FM@radiofurti.fm। এখানে অবশ্যই আপনার যে ঘটনাটি পাঠাবেন সেই ঘটনাটি তখনই পাঠাবেন যখন আপনারা মনে করবেন যে আপনাদের ঘটনাটি পড়া হোক বা আপনারা স্টুডিওতে আসতে চান। আর বাকি যে ঘটনা বাকি যে ব্যাপারটা সেটা হচ্ছে অবশ্যই এই যে ঘটনাগুলো পাঠাবেন সেই ঘটনার সাথে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, যে ফোন নাম্বার আপনাকে পাওয়া যায় সেই ফোন নাম্বারটা সহ আপনি আমাকে ইমেলটা পাঠাতে পারেন। শ্রুতি আমাকে এস এম এস করেছেন, মামুন লালবাগ থেকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি। সো আমার মনে হয় যে আমরা আর এস এম এস না পড়ে বরং এস এম এস এর জন্য অপেক্ষা করি, এবং যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছোট্ট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আরো অনেক অনেক ঘটনা নিয়ে ফিরে রাইট। কোন সন্দেহ নেই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল এবং মাসুম, আমরা দুজন মিলে কাজ করছি এখানে আপনাদের সাথে, আমাদের সাথে রয়েছেন আপনারা সবাই এবং আপনাদের অসংখ্য এস এম এস পাচ্ছি এবং থ্যাংক ইউ এস এম এস পাঠানোর জন্য। এত রাত জেগে যারা আমাদের সাথে আছেন এবং আমাদের এস এম এস পাঠাচ্ছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস। ভূত এফ এম টমেটো ভূত আমাকে এস এম এস করেছেন, এছাড়া এস এম এস করেছেন ইফাদ, ভাইবের সংটা প্লে করার জন্য থ্যাংকস দিয়েছেন ওকে। জাহিদ আমাকে এস এম এস করেছেন সিলেক্ট থেকে, এছাড়া আমাকে এস এম এস করেছেন গভর্নমেন্ট ভূত, এছাড়া আমাকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সাইফুল এশা ফ্রম বরিশাল, তারা ভূত এফএম শুনছেন সেটা জানিয়েছেন। সুমি আমাকে সুমিত আমাকে এসএমএস করেছেন খুলনা থেকে। এছাড়া আমাকে এসএমএস করেছেন মৃত ইমরান, ওকে আমাকে সতর্ক বার্তা পাঠিয়েছেন কেউ একজন, এবং আমাকে এসএমএস করেছেন এছাড়াও বেরি, এবং আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাইফি, সাইফি ছাড়াও আরো দীপা এসএমএস করেছেন, সার্ক এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে, এবং এটা তার প্রথম এসএমএস, আর পরিণিকাও তাই জানতে চেয়েছেন। প্রাপ্তি আমাকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আমার বেডের পাশে সাউথের জানালায় কে যেন নক করছে। ওকে, আমার মনে হয় এখন ভূত এফএম শুনছেন, ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই জন্য। রাজীব আমাকে এসএমএস করেছেন, এছাড়াও আমাকে এসএমএস করেছেন নিঝুম, এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আর যারা এসএমএস করতে চান তাদেরকেও বলবো যে মোবাইলের মেসেজ অপশনে চলে যান এবং সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। রায়হান এসএমএস করেছেন ডিজিটাল ভূত, ধানমন্ডি থেকে এসএমএস করেছেন সাইদ, আমাকে এসএমএস করেছেন শাহজালাল ইউনিভার্সিটি থেকে। এছাড়াও চমক এসএমএস করেছেন আমাকে, অর্পা গামছা ভূত এসএমএস করেছেন, কেয়া এসএমএস করেছেন ফাজিল ভূত, এছাড়াও মিল্টন নাটোর থেকে এসএমএস করেছেন আমাকে, রাফা ঢাকা থেকে এসএমএস করেছেন, এছাড়াও ব্ল্যাক হান্টার আমাকে এসএমএস করেছেন মিল্টন, নেটটা পড়েছি আমি। যাই হোক, আমাদের সাথে আরও একজন গেস্ট রয়েছেন, তার সাথে একটু কথা বলবো আমরা, এবং তিনি শুরুতে একটা ঘটনা বলেছেন, এটা তার সেকেন্ড স্টোরি, সেকেন্ড যে ঘটনা সেই ঘটনা আমি চলে যাচ্ছি। আপনার নামটা আরেকবার বলবেন।
আমি মুন্না, আবারও ব্যাক করলাম আপনাদের মাঝে আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য।
ওকে, সো আপনার ঘটনাটা একদম সরাসরি ঘটনায় চলে যাই, যেহেতু সময় খুব কম।
এটা আজ থেকে প্রায় 14 মাস আগে ঘটেছিল, তো এটা ছিল থার্সডে নাইট, তো যেহেতু ফ্রাইডে তো হলিডে, সো আমি রাতের বেলা মানে রাত জেগে তো মানে ইয়াহুতে মানে ইন্টারনেটে চ্যাটিং করতেছিলাম আমার ফ্রেন্ডের সাথে, তো আমি ইয়াহুতে ভয়েস চ্যাটিং করতেছিলাম, ফ্রেন্ড আমি ছিলাম, আরেকটা ফ্রেন্ড ছিল জুয়েল, ও আমার সাথে এখানে এসেছে বাইরে ওয়েট করছে, আরেকটা ফ্রেন্ড ছিল ওয়াজ মাই গার্লফ্রেন্ড, তো তিনজনে একসাথে ছিলাম। তো আমি আমার ওয়েবক্যামটা আমি আমার দুজন মানে ফ্রেন্ডকে দিছি, ওরা আমাকে দেখতে পারছে মানে দেখতেছিল, তো মানে আমার ওয়েবক্যাম ওরা দেখতেছে, তো আমি যখন কথা বলা অবস্থায় এক পর্যায়ে আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে তোমার পিছে বাচ্চাটা কে, মানে একটা বেবি কথা বলতেছে যে মানে 5-6 বছর হবে, তো বাচ্চা কে? আমি বললাম কোথায়, আমার পিছে তো কেউ নাই, তো আমি ভাবছি ওরা ফান করতেছে। ওরা বলতেছে না, আমি তো ওয়েবক্যামে দেখতেছি, তোমার ক্যামে দেখতেছি যে তোমার পিছে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে তোমার চেয়ারের পাশে। তো আমি ভাবলাম দুজনে মিলে হয়তো মানে একসাথে মানে মজা করছে, তো আমি পিছে তাকে দেখতেছি না, তো আমি চিন্তা করলাম তো আমার ক্যামটা তো মিনিমাইজ করেছিল, তো আমি আমার ক্যামটাকে মানে আমার মনিটর ডিসপ্লে করে আমি দেখলাম যে আমার ক্যামে কি ধরা পড়ে কিনা। পরে আমি যেটা দেখলাম আমার ক্যামেও আমি দেখতে পারতেছি যে আসলে আমার পিছে আমার গা ঘেঁষে প্রায় পিছে একটু বাম পাশে একটা বাচ্চা দাঁড়ায় আছে। তো আমি দেখলাম যে বাচ্চাটা আমার দাঁড়ায় আছে, আমি যখন ঘুরে তাকাইতেছি তখন দেখতে পারতেছি না বাচ্চাটারে, বাট আমি ক্যামের ভিতরে ঠিকই দেখতেছি বাচ্চাটা আছে। তো আমার এক হাত ছিল মাউসের ভিতরে, এক হাত কিবোর্ডে, তো আমি স্টিল এভাবেই ছিলাম, আমি লড়তে পারতেছিলাম না। আমার কানের ভিতরে হেডফোন মানে মাইক্রোফোন দিয়ে আমি ওদের সাথে জাস্ট আস্তে আস্তে কথা যেভাবে বলতেছিলাম ওইভাবে বলতেছি যে আমিও দেখতে পারতেছি বাচ্চাটা, আর এই বাচ্চাটা তো আমি চিনি, আমার পাশের ফ্ল্যাটেই ছিল।
ওকে,
মানে বাচ্চাটা পাশের ফ্ল্যাটে থাকতো, অনেক মানে বাচ্চাটার আমি অনেক আদর করতাম, আর বাচ্চাটাও আমার অনেক ভক্ত ছিল, তো আমাকে ভাইয়া ভাইয়া বলতো, আর ওই বাচ্চাটার মা বাবা জব করতো পাশের ফ্ল্যাটে, আর বাচ্চাটা কাজের মেয়ের কাছে থাকতো সারাদিন, তো আমার রুমে এসে সারাদিন পুরো থাকতো, আমার রুমে খেলনা দিয়ে বিভিন্ন টয়লেট দিয়ে খেলা করতো। তো বাচ্চাটা 40 দিন আগে মারা গেছিল, মানে একটা এক্সিডেন্টে মারা যায়, ওর খালামনির বাড়িতে যায় ওদিকে মানে ছাদ থেকে পড়ে মারা গেছিল। তো যাই হোক, 40 দিন সেদিন ছিল, তো যেদিন আমি মানে যে রাতে ঘটনাটা ঘটে সেদিন 40 দিন পূরণ হয়। তো আমি এভাবে দেখার পর আমি আর কিছুই করতে পারতেছি না, আমার মানে আমার রুমের পরে ডাইনিং স্পেস, তারপরে ভিতরে হচ্ছে আমার মা বাবার বেডরুম, তো আমি যে ডাক দেবো মা বাবাকে সেটাও পারতেছি না। আমি জাস্ট আমার ফ্রেন্ডদেরকে যেভাবে কথা বলতেছিলাম ওই অবস্থায় বললাম যে একজন আমার মার মানে আমার মার মোবাইলে ফোন দিয়ে বললো যে আমার ওর আমার মানে ক্লোজ ফ্রেন্ড, আমার মা বাসার নম্বর জানে, তো আমি বললাম যে আমার মার নম্বরে ফোন দিয়ে বললো যে মানে আন্টি মুন্নার মানে মুন্নার রুমে আসেন দেখেন কি হয়েছে। তো ওরা সাথে সাথে ফোন দেয়, ফোন দেওয়ার পরে তো যখন আমি শুনতে পারি যে আমার মার মোবাইলে রিং বাজতেছে বাসার হোম সেলফোনে, তো রিং বাজার সাথে সাথে আমি দেখলাম ক্যামে দেখতেছি যে বাচ্চাটা হাইটা মানে চলে গেল আমার মেইন গেটের দিকে, মানে পিচ্চিটার নাম ছিল রাফি, তো ও হাইটা গেটের দিকে চলে গেল, মানে এরপরে মানে কোথায় গেছে, গেটের দিকে গেছে, এরপরে কোথায় ক্যামেরা তো আর এত দেখা যায়নি। তো আমি সাথে সাথে একটা চিৎকার দিয়ে হন, আমার মা বাবা রুম থেকে সাথে সাথে চলে আসে, রিংয়ের সাউন্ডে তো অবশ্যই আমার মা বাবা জেগে গেছিল, তারপর আমার রুমের সাথে চলে আসে। তা আমি সবকিছু বলি, বলার পরে আব্বু বলে যে না তুমি ভুল দেখছো হয়তো বা উল্টা পাল্টা দেখতে পারো রাত চারটাছো এই কারণে। তো আমি বললাম আমার ফ্রেন্ড কি ভুল দেখবে, আমার ফ্রেন্ডরাও একই সাথে একই জিনিসটা দেখে। তো যাই হোক, পরবর্তীতে আমি আমার ওই আন্টির কাছে সব বলি, পরের দিন সকালে আমার জ্বর আসে অনেক, ঘুম থেকে অনেক লেট করে উঠি, পরে সবকিছু বলা হয় আন্টির কাছে, পরে ওই মানে যে বাচ্চাটা দেখি তার মার কাছে বলা হয়। তারপরে মা বাবা তো এটা শোনার পরে কান্নাকাটি করতেছে অনেক, এটা শুনি না যে আমার ছেলে তোমার সাথে আসছে দেখছো তুমি। যাই হোক, পরে বাবা বলে যে হ্যাঁ তোমার মানে আমার ছেলে তোমার প্রতি অনেক তোমার ভক্ত ছিল, হয়তো 40 দিন যেহেতু আত্মা ঘোরাফেরা করে, এটা নিয়ম ইসলাম ধর্ম আছে যে 40 দিন আত্মা ঘোরাফেরা করে, তো বলে যে তোমার হয়তো অনেক ভক্ত ছিল, তো আত্মা হয়তোবা মেবি তোমার সাথে দেখা দিয়ে গেছে। তো এটা বলার পরে তার মা তো অনেক কান্নাকাটি অবস্থায় অনেক মানে অবস্থা খারাপ, এই কারণে তাদের সাথে এটা নিয়ে ডিসকাস করি না। তো যাই হোক, পরবর্তীতে আমি আর আমার রুমে ঘুমাইতে পারি না। পরে যাই হোক, মানে আমার মা আমার সাথে অনেকদিন ঘুমায়, পরে আস্তে আস্তে এখন জিনিসটা নর্মাল হয়েছে, এখন পর্যন্ত তারপরে কোনো
প্রবলেম হয়নি। এই ছিল ঘটনা। এবং এছাড়া আমাদের কাছে আরো একটা ঘটনা রয়েছে, যেহেতু সময় কম তার আগে বলি, যারা SMS পাঠাচ্ছেন তাদেরকে বলি যে আমাকে মিলা SMS পাঠিয়েছেন, দেখতে পাচ্ছি হিমেল SMS করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, আমাকে আকাশ SMS করেছেন, ফারহাজ SMS করেছেন সিলেট থেকে, এছাড়াও পরশ SMS করেছেন আমাকে, আমাকে SMS করেছেন মনির 35, আমাকে SMS করেছেন রুশো, এছাড়াও আমাকে SMS করেছেন উর্বি চিটাগং থেকে, আমাকে লাভভূত SMS করেছেন, ভাইয়া ভূত SMS করেছেন, শ্রাবণ SMS করেছেন, অয়ন SMS করেছেন। আমাদের আরো একজন গেস্ট রয়েছে, তার সাথে একটু কথা বলবো, নামটা বলবেন প্লিজ আপনার।
হ্যালো লিসেনার্স, আমি সৌরভ।
সৌরভ, তো সৌরভ আপনার যে ঘটনা ছোট্ট করে, যেহেতু সময় খুব কম একটু ছোট্ট করে বলতে হবে।
আমি পরদিনের জন্য আমি গ্রামে যাই। গ্রামে যাওয়ার পর তারপর কিছুদিন পর আমার এক মামা আসে, বড়দিন উপলক্ষে মামা আসে। মামা আসার পর সে বেশ কিছুদিন থাকে, তারপরে বড়দিন আমরা একসাথে করি। বড়দিন করার পর বেশ কিছুদিন থাকি, বড়দিন করার পর তারপরে মামার একটা শখ ছিল কি যে যখনই গ্রামে আসবে, সে ঢাকা থাকতো, যখনই গ্রামে আসবে সে মাছ মারবে। আচ্ছা, সে প্রায় দুদিন মাছ মারতে গেছে, 3 দিনের মাথায় আমি বলছি যে মামা চলো আমি তোমার সাথে মাছ মারতে যাব। তো মামা বললো ওকে নো প্রবলেম, আমি চলো। আমাকে দেখা দেখি আমার ছোট ভাই সেও যায় মাছ মারতে রাত্রে। তো মাছ মারতে যাই, তারপরে আমার মামার নৌকা ছিল, নৌকায় সেও নৌকা টোকা নিয়ে তারা গেলাম, আমরা সবাই নইতে গেলাম। নইতে গিয়ে মাছ টাছ খুঁজলাম, মাছ পেলাম বেশ ভালোই মাছ। তারপরে হঠাৎ করে একটা জঙ্গল থেকে একটা লাশ বেরিয়ে আসলো,
মানে বের হয়ে আসলো না ভেসে আসলো,
ভেসে আসলো,
ভেসে আসলো, রাইট।
তারপরে ভেসে আসলো আমাদের নৌকায় ঠেকলো, নৌকা যেখানে আমি বসেছিলাম সামনে, ভাই ছিল মধ্যে আর মামা নৌকা ভাই ছিল, সে আমি আমার নৌকার সামনে ঠেকে গিয়েছিল। তারপর মামাকে বললাম মামা দেখো নৌকার মধ্যে কি ঠেকেছে। তারপরে মামা বলল, মামা দেখে বলল তোমরা দুইজন পিছে চলে আসো, পিছে চলে আসো। তো আসলাম, আমাদের বাড়িতে কি যে একটা খাল আছে, নদী আর খালটা মিলানো, আর সে খালের মধ্যে একটা ঘাট আছে আমাদের। মামা করছে কি সে ঘাটের মধ্যে ভিড়ে যাচ্ছে, ভিড়ে যাওয়ার পর যাচ্ছে, কিন্তু নইটা ছিল কি স্রোত উপর দিকে ছিল, বাস লাশটা মানে উল্টার দিকে চলছে, রিভার্স চলছে স্রোতের সাথে, স্রোতের সাথে,
যেহেতু লাশটা ভেসে আসছে যেদিকে স্রোত সেদিকে থাকার কথা, বাট সেটা চলছে ঠিক স্রোতের উল্টা দিকে, রাইট। তারপরে
অবশ্যই খালের স্রোতটা খালের ভিতরে চলে যাবে, কারণ চকের চকের জন্য স্রোতটা ইউজ করা হয়েছে পানি দেওয়ার জন্য। নৌকাটা ভেসে যাচ্ছে, তো ওই লাশটা আমাদের পিছে পিছে আসছে,
মানে যতদূর পর্যন্ত আপনি যতদূর পর্যন্ত
ঘাটে না যাই। তো মামা তাড়াতাড়ি করে ঘাটটা নৌকাটা বাঁধলো, ঘাটে বাঁধার পর সে বলল তোরা চলে যা, আমি একটু কিছুক্ষণ থাকবো এখানে।
এটা কি বাসায় চলে আসছে তখন?
আমি আমার ভাই বাসায় চলে এসেছি, তারপরে আমার মামা কিছুক্ষণ থেকেছে। থাকার পর আমি আবার দেখলাম সে দাঁড়িয়ে আছে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। তারপর আমি বললাম কি সে, মামা কোনো উত্তর দেয় না। তারপরে মামা কিছুক্ষণ 10-15 মিনিট থাকার পর চলে আসে। চলে আসার পর সে একটা ধর্মীয় বই নেয়,
বাইবেল,
বাইবেলটা ধর্মীয় বই নেয়। সে ধর্মীয় বই নিয়ে লাশটার উপর ফেঁকে মারে। ফেঁকে মারার পর যখনই ফেঁকে মারে, লাশটা আস্তে আস্তে পানির মধ্যে ডুবে যায়।
এতক্ষণ যে উল্টা স্রোতে আপনাদের ফলো করছিল বা প্রেশার পেছনে আসছিল, সে আস্তে আস্তে পানির নিচে ডুবে যায়।
আস্তে আস্তে ডুবে যায়। তাও এই লাস্ট হলো কি, রিভার্স যাচ্ছিল, আবারও রিভার্স যাচ্ছিল।
মানে এবার যখন ফিরে যাচ্ছে তখন স্রোতের উল্টা পাশ দিয়েই চলে আবারও চলে যাচ্ছিল। ওকে, সো এটা ছিল ঘটনা। আমরা আরমান ভাইয়ের কাছে চলে যাবো। আরমান ভাইয়ের ঘটনা রয়েছে, যেহেতু সময় খুব কম, সেহেতু আমরা চলে যাচ্ছি সেকেন্ড যে ঘটনা ছিল সেই ঘটনায়।
বেশি বড় কোন ঘটনা না, সেটা হচ্ছে সেটা আমার কাছে একটা মেইল আসছে আজকে একটু আগে। আমি আপুটার নাম ভুলে গেছি, তো উনি নাকি ছোটবেলায় আপনার জিগাতলা একটা কবরস্থান আছে, তো কবরস্থানের সামনে ছিল ওনাদের বাসা। তো ছোটবেলায় নাকি ওনার বাবা ওনাকে কোলে করে নিয়ে ঘুম পাড়াতেন এবং ওনার বাসার সামনে হাঁটতেন, হেঁটে ঘুম পাড়ায় তারপর হয়তো বাসায় গিয়ে, মানে এক্স্যাক্টলি লেখে নাই যেটা। তো উনি নাকি দেখতেন যে এরকম রাত্রেবেলা, স্পেশালি এটা সবসময় রাত্রেই দেখতেন, যে রাত্রেবেলা এরকম ল্যাম্প নিয়ে বা কোনো লাইট নিয়ে একটা লোক কবর খুঁড়তেছে এবং সাথে আরো কিছু লোকজন, ওই লোকজনদের গা নাকি অনেক গ্লো করত।
আচ্ছা,
এটা হচ্ছে ওনার কথা। তো এক্স্যাক্টলি এটা কি জিনিসটা, বেশি ভৌতিক নাকি না, তো আমি ওনাকে ওইখানে রিপ্লাই না দিয়ে এখানে বলি। এটা হচ্ছে যে আপনার আজিমপুর কবরস্থানও যেমন দেখছেন অনেক এরকম রাত্রে, ওইখানে আমার এক কাজিনের বাসা আমি যেতাম, তো দেখতাম যে আপনার রাত্রে এরকম কিছু কবর খুঁড়েই অনেক মানুষজন খোঁড়ে, মানে ওই কবরের যারা থাকেন ওইখানে, কারণ হয়তো তার আগে থেকে ইনফরমেশন পায় যে আজকে একজন মারা গেছেন, হয়তো লাশ দাফন করবে রাত্রের মধ্যে বা ভোরবেলার মধ্যে। তো তারা ভোরবেলায় না খুঁড়ে রাত্রে 10:11-12 দিকে কবরটা খুঁড়ে খুঁড়ে রেখে দেয়। তো উনি যে বললো যে ওনাদের গা গ্লো করতো, যেটা বাকি যারা লোক থাকতো এখানে খালি গায়ে নাকি ওরা কবর খুঁড়তো, তো ওদের গা গ্লো করার রিজন হচ্ছে যে কবর খুঁড়ে খুঁড়ে যখন নিচে চলে যায়, নেমে যায়, তো নিচে তো নামতে হবে, নেমে হয়তো লাইটটা ওইখানে নিচে হাতে নিয়ে রাখে, তো ওই লাইটটা হয়তো ওই লোকদের গায়ে
রিফ্লেকশনটা
সেই জন্য গ্লো করে। তো এইটা আমার মনে হয় না যে, কারণ কবর হচ্ছে, কবরস্থান হচ্ছে অনেক পবিত্র জায়গা। এখানে এরকম
যে কবরস্থানে অনেক অনেক ঘটনা যে ঘটে, অনেকে বলছেন যে কবরস্থানেও ভয় পেয়েছেন, তার মানে বলা যায় যে ম্যাক্সিমাম জিনিসগুলো হতে পারে এরকম, যে হ্যালুসিনেট করেছে বা এরকম কিছু,
মানে এটাই মানে আমি অ্যাটলিস্ট এতটুকু কনফার্ম, বাকি এখন ঘটতেই পারে, পৃথিবী অনেক বড় একটা জিনিস, ঘটতে পারে। বাট আমার জানা মতে কবরস্থান অনেক পবিত্র, তো ওইখানে এরকম ভৌতিক কিছু হওয়াটা খুব রেয়ার কেস, খুবই রেয়ার। যেমন আমি আপনার যখন মানুষদের কাছে শুনতাম যে কবরস্থান এরকম হয়, আমি ইনফ্যাক্ট একদিন গেছিও জিজ্ঞেস করতে আর কি, ওইখানে নাইট গার্ড যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করতে, তো কিছু ঘুষ দিয়ে হইলো জানার জন্য, কারণ হয়তো হচ্ছে বাট বলবে না, তো একটু চা পানি খাওয়া টাওয়া জিজ্ঞেস করলাম যে এরকম আসলেই কি কিছু হয় নাকি না, তো বললো না আজ পর্যন্ত কবরস্থানে এরকম ওনারা কোনো ইনসিডেন্ট দেখেন নাই, কিছু হয় না। তবে কিছু উইয়ার্ড জিনিস থাকে, যেমন অনেক ওই আপনার সুফি টাইপের কিছু লোকজন থাকে, মানে আধ্যাত্মিক লোকজন, তো ওরা রাত্রেবেলা কবরের মধ্যে ঢুকে যায়, মানে কবরস্থানে ঢুকে, কবরের ভিতরে না, কবরস্থানে ঢুকে যায়। ওরা এক জায়গায় বসে থাকে, হয়তো ধ্যান করতেছে, কিছু করতেছে, হয়তো কোনো মানুষ ওই মানুষটাকে দেখছে যে হয়তো কবরের মধ্যে, কবরের সাইডে কোথাও বসে,
অত রাত্রে দেখলে যে কারো কাছে উইয়ার্ড লাগবে,
এটা একটু ভৌতিক ব্যাপার হবে, এটাই হতে পারে।
ওকে, সো আর কোন ঘটনা কি আছে?
না আপাতত
আজকে আপাতত কোন ঘটনা নাই। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, কিন্তু বেশ কিছু এসএমএস রয়েছে। আমাদের এসএমএস করেছেন শুভ, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আশাব, তো দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আমাদেরকে, জিসাদ আসিফ এসএমএস করেছেন, এছাড়াও নাবিলা আমাদের এসএমএস করেছেন, আমাকে এসএমএস করেছেন আধারে নাকালপাড়া, আচ্ছা নাকালপাড়া থেকে এটা এসএমএস এসছে আর কি। সাজ্জাদ আমাদের এসএমএস করেছেন এলিফ্যান্ট রোড থেকে, যে ভূত কি শুধু রাতে নাকি দিনেও, মানে দিনেও চেনা, আচ্ছা ভূত কি শুধু রাতে, তারপরে যে স্পেলিংটা তিনি লিখেছেন সেই স্পেলিং আসলে কিছু মিন করে না, সুতরাং বুঝতে পারছি না তার এস এম এস তে কি বুঝাতে চাইছেন। আশা লিখেছেন আমাদেরকে আদাপর থেকে, এবং আমাদেরকে এছাড়াও থান্ডার বয় এস এম এস করেছেন মাইমন সিং থেকে, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন শেফ, এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সাবা এস এম এস করেছেন, এস এম এস টা তিনি বলছেন যে তিনি 10টা SMS পাঠিয়েছেন, যদি আমি দেখতে পাচ্ছি তিনি 4টা SMS পাঠিয়েছেন, পাশে ওঠে নাম্বারটা। সাদিয়া আমাদের এস এম এস করেছেন এবং তিনি ভূত FM শুনছেন এবং তিনি অনেক বড় একজন ভূত সেটা বলছেন তিনি। শুভ আমাদের এস এম এস করেছেন, এছাড়াও আমাদের আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, সরকারি ভূত, ওকে, অনন্যা আমাদের এসএমএস করেছেন, আলিফ এসএমএস করেছেন, এছাড়াও মনির 35 আবারও এসএমএস করেছেন, আপন এসএমএস করেছেন রতনপুর থেকে, এবং আচ্ছা আমাকে মনির 35 বারবার করে এসএমএস পাঠিয়ে যেটা বলছেন সেটা হচ্ছে তার জীবনে কিছু ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো তিনি বলতে চান, যারা এরকম ধরনের ঘটনা রয়েছে বলতে চান সরাসরি এসে বা ইমেইলের মাধ্যমে, তাদেরকে আমি আবারও বলছি যে আমাদের কাছে ইমেইল পাঠিয়ে দিন, লিখে ফেলুন BHOOT@ মানে অর্থাৎ ভূত, তারপরে FM bhootfm@radiofurti.fm। এছাড়াও তমা খিলগা থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন রায়হান, প্রমা SMS করেছেন, আদিবা SMS করেছেন, অর্ণব রাজশাহী থেকে SMS করেছেন, যে একটু আগে ভাইয়া যে বলল যে পিচ্ছি অনেক অনেক পছন্দ করতে বলে দেখা করতে আসে, এটা আমার সাথেও ঘটেছে, আমার এরকম একটা ঘটনা রয়েছে, আমি অর্ণব জানতে চাই আপনার সেই ঘটনাটা কি, সেটা যদি আপনি জানতে পারেন তাহলে জানাতে চান তাহলে অবশ্যই আমাদের ইমেল করে সেই ঘটনাটা জানিয়ে দিবেন। রত্না আমাদের ফার্মগেট থেকে SMS করেছেন, আচ্ছা যুজুর ঘটনা শুনতে চেয়েছেন, আমরা চেষ্টা করবো যুজুর ঘটনাটা একবার রিপিট করতে কোন একটা এপিসোডে। টিভি ভূত আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে বাথরুমে যেতে ভয় করছে, স্বাভাবিক। আরিফ মহালয় লিখেছেন ফ্রম রাজশাহী থেকে যে ভূত FM অনেক ভালো লাগে তাদের কাছে। এছাড়াও পাগল ভূত ময়মন সিং থেকে SMS করেছেন যে রূপু অ্যান্ড আমি ভূত FM শুনছি, সাফি আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের ভূতাত্মা SMS করেছেন। সো অনেক অনেক SMS, অনেক অনেক ঘটনা, আমাদের কাছে হাতে তেমন আর বেশি সময় নেই, আমরা বরং আজকে শেষ করে দিলে ভালো হয়। আচ্ছা ছোট করে কিছু বলা যাবে, আচ্ছা আমি মনে হয় যে উনি কিছু বলতে যাচ্ছেন, ছোট্ট করে একদম
ভাইয়া আমি যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে আমার সঙ্গে ঘটে দিয়াঙে, যদিও আমার আরেকটি ঘটনা ছিল বড়, এটি ছোটটা বলতে চাচ্ছি। তো আমি দিয়াঙে যাই, ঘটনায় চলে যাই, আমি দিয়াঙে যাই আমার মা এবং আমার বড় মা, আমার জ্যাঠামণির ওয়াইফ তার সঙ্গে এবং তার একটা ছেলে মানে আমার দাদা, আমরা চারজন মিলে দিয়াঙে যাই। দিয়াং হচ্ছে চিটাঙে, একটা পাহাড়ি জায়গা। তো সেখানে আমরা রাত্রের বাসে করে যেহেতু যাই, সকালবেলা আমরা পৌঁছাই, প্রায় 10:11 বেজে গেছে যখন আমরা দিয়াঙে পৌঁছেছি, এবং তার বাড়িতে যখন যাই যে আমার দুপুরবেলা একটু ঘুম এসে যায়, তো আমরা ব্যাগ প্যাক করে আমি সব রেখে দুপুরবেলা আমি শুয়ে পড়ি বেডে। বেডে শুয়ে পড়লে আমার কাছে জানি না কত সময় ঘুমিয়েছি, কিন্তু হয়তো বা আমার মা এবং আমার বড় মা তারা আমাকে দরজাটা লক করে বাইরে থেকে তারা বাইরে চলে গেছে, ভেবেছে আমি ঘুমাচ্ছি আমাকে যেন ডিস্টার্ব না করে। তো আমি যখন ঘুম থেকে উঠি তখন এমন একটা সময় সূর্যটা ডুবে গেছে, কিন্তু লাল একটা লাইট, সূর্যের টয়লাইটের টাইমটা, এই টাইমটাতে আমার ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা ভেঙে গেলে আমি দেখতে পাই যে জানলার ধারে, মানে আমার অপোজিটে জানলা ছিল আমার মাথার উপরের দিকে, ওইখানে মনে হলো তিনটা শ্যাডো পরপর হেট মানে চলে গেল জানলার সাইড দিয়ে, তিনটা শ্যাডো চলে যায়, এবং ওই শ্যাডো তিনটা মানে চলে যাওয়ার পরপরই আমি বিছনা থেকে লাফ দিয়ে উঠি। উঠে আমার কাছে কেন জানি মনে হলো যে বাইরে থেকে কেউ আমাকে দেখছিল, তো এই জন্য আমি ওই বেডরুমের থেকে মাঝখানে ওদের হচ্ছে ডাইনিং রুমটা ওই রুমে যাই, এবং যখনই আমি বেডরুম থেকে ডাইনিং রুমে যাই সবচেয়ে উইয়ার্ড জিনিস হচ্ছে বেডরুমের লাইটটা কে জানি মনে হলো আমি অফ করে বেরিয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। আমি বেডরুম থেকে ডাইনিং রুমে যেতেই বেডরুমের লাইটটা অফ হয়ে গেছে, এবং এটা টিউব লাইট না, এটা একটা এনার্জি সেভার বাল্ব, এবং হঠাৎ করে এমনি অফ হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হলো বাসায় কারেন্ট যায়নি, কিন্তু মনে হচ্ছে যে কারেন্ট চলে যেতে পারে। তখন উপস্থিত আমি আমার ফোনটা খুঁজছি এবং কিছু একটা খুঁজছি যেন লাইট জ্বালাতে পারি, কারণ আমার মনে হচ্ছে আমি বাসায় একা। এরপরে যখন আমি ওইটা থেকে আমি দেখি যে আমার ল্যাপটপ আমি নিয়ে গেছিলাম, আমার ল্যাপটপটা আমি রেখেছিলাম একটা শোকেজের উপরে, কিন্তু ল্যাপটপটা শোকেজের উপরে নাই, ল্যাপটপটা আছে একদম বারান্দায়, একটা সোফা আছে ওই সোফার উপরে। তো আমি ওটা দেখে আমার কাছে একটু অবাক লাগে যে কিভাবে সরাই কেন ঘরের থেকে বারান্দায় কেন রাখবে কেউ। তো আমি যখনই এটা ভেবে ল্যাপটপের কাছে যাই তখনই দেখা যায় যে আমার ওই মানে মাঝখানের রুমটার লাইট বন্ধ হয়ে গেছে, এবং আমার কাছে তখন হচ্ছে কারেন্ট চলে গেল না, একটার পর একটা লাইট বন্ধ হয়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ল্যাপটপটা উঠাই, আমার ফোনটা যেহেতু কাছে পাই না এবং পুরো ঘর অন্ধকার, আমি ল্যাপটপটা উঠিয়ে আমি ল্যাপটপটা অন করতে চেষ্টা করি। আমি একবার দুইবার তিনবার অনেকবার ট্রাই করি, ট্রাই করতে দেখি যে ল্যাপটপটা অন হচ্ছে না, এবং সবকিছু যেন টেন্স লাগছে, আমার কাছে খুব টেনশন হচ্ছে যে কেন এরকম হচ্ছে, এবং পুরো অন্ধকার হয়ে গেছে, এবং আমার কাছে মনে হচ্ছে আমি যে রুম থেকে বেডরুমে শুয়েছিলাম সে রুমের কেউ যেন অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছে দরজায়, মানে অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছে। এই সময় আমার মানে সত্যিই আমি খুব মানে সেন্সেশন মতো খুব জোরে চিল্লান দিয়ে
কান্না করে হাঁটু গেড়ে বসে পড়ি মাটিতে, মাটিতে বসে পড়ে কিছু মাছ মানে কান্দার মতো এরকম কিছু করছিলাম। এমন সময় আমি আমার মা এবং বড় মার কথা শুনতে পাই দূর থেকে আসতে। তো তারা যখন এসে গেটের কাছে চলে আসে, তখন এসে গেট খুলে দিলেই আমি লাফ দিয়ে উঠি, উঠে বলি যে তোমরা এভাবে কেন আমাকে রেখে চলে গেছো, ঘরে এরকম হয়েছে। এসে তারা খুব কিছু না ভেবেই মানে ঘরে ঢুকে লাইট দুটো অন করে দিল, মনে হলো যে লাইটের সুইচটা বন্ধ ছিল এরকম, মানে লাইট দুটো এবং ঘরে কারেন্টও যায়নি। তার আধা ঘন্টা পরে আমি কিন্তু ল্যাপটপটা ওপেন করি এবং ল্যাপটপটা চার্জও দেয়নি, কিছু দেয়নি, ল্যাপটপটা সবকিছু ওপেন হয় এবং সবকিছু নর্মালই ছিল। কিন্তু এই যে জিনিসটা যে আমার
মধ্যে মাঝখানে কি ঘটেছে এটা আপনার কাছে এখনো রহস্য থেকে গেছে, রাইট? সো এই ছিল আজকের ঘটনাগুলো, এবং আপনাদের এস এম এস গুলো তো এখন আমাদের কাছে আছেই এবং আপনাদের এস এম এস গুলো থাকলো, এবং আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ইমেল করতে ভুলবেন না, কারণ আপনারা ভালো ধরনের ঘটনাগুলো পাঠান বলেই সেই ঘটনাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি বা আপনাদেরকে ডাকতে পারি। সুতরাং অবশ্যই অবশ্যই আমাদেরকে পরবর্তীতেও আপনারা ইমেল পাঠিয়ে এইভাবে আপনাদের ঘটনাগুলো জানিয়ে দেবেন। আর আমাদের ইমেল পাঠানোর নিয়মটি ছোট্ট করে আরো একবার বলে দিতে চাই, সেটি হচ্ছে ভূপ এফ এম, হুইচ ইস BHOOTFM @radiofurti.fm। এছাড়াও আমাদেরকে এস এম এস পাঠানোর নিয়মটি তো আপনারা জানেন নিশ্চয়ই, যদি এখন মোটামুটি আমরা শেষের দিকে চলে যাচ্ছি, আজকে শেষ করে ফেলবো, আজকে আর বেশি কথা বলবো না। তবে আমি আমার মনে হয় যে আজকের ওয়েদারটা খুব পারফেক্ট ছিল এই ধরনের ঘটনা শোনার জন্য, এবং আমার মনে হয় যে আজকে আপনারা অনেক বেশি এনজয় করেছেন। কেমন লাগলো না লাগলো সেগুলো অবশ্যই আমাদের এস এম এস বা ইমেলের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং সবসময় রেডিও ফুর্তির সঙ্গে থাকবেন। কথা হবে আবারও আগামী সপ্তাহে আগামী শুক্রবারে ঠিক একই সময়ে ভূত এফ এম এ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, এবং